This track was downloaded from FusionBD.com.
8, 9, 2.
ABC Radio.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডরের 81তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকার একটি হন্টেড প্লেসে আজকে ডরটি ধারণ করা হয়েছে। আজকে তিনজন অতিথি রয়েছে ডরে, অমি, হাবিবা এবং সানি। প্রিয় শ্রোতা, বাংলাদেশের হন্টেড প্লেস ভিত্তিক ভৌতিক অনুষ্ঠান ডর নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, ডর একটি হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। আপনাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ভৌতিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক কিন্তু আপনাদেরকে ভয় ধরিয়ে দেয় এরকম অসংখ্য ঘটনা, যারা সেই অভিজ্ঞতাগুলো আমাদের এখানে শেয়ার করতে আসেন। বিশেষ একটি হন্টেড প্লেস বেছে নেই, সেখানে বসে সেরকম একটি আবহাওয়ায় আমরা ধারণ করি ডর। শুরু করছি ডরের 81তম পর্ব এবং শুরুতেই হন্টেড প্লেসে যাওয়ার সাউন্ড বাইট।
দোস্ত, আজকে আমরা কই যাবো?
আজকে ঢাকা শহরের ভেতরে অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু বাইরে থেকে আসি।
চল ঘুরে আসি। এবার যাবি কই? রাখো,
নারায়ণগঞ্জ চলে যাই।
বুঝছি, নয়মাটি।
মনে আছে নারায়ণগঞ্জে এর আগেও কিন্তু আমরা এসেছিলাম, এই জায়গাটার মধ্যে আসা হয়নি আমার।
হ্যাঁ, আজ এর মধ্যেই তুই নারায়ণগঞ্জে দুইটা জায়গায় যাওয়ার কথা বলেছিলি, দুইটা স্পট খুঁজে পেয়েছিলি। একটা হচ্ছে কি যেন, আমলাপুর না কি যেন,
আমলাপাড়া।
আমলাপাড়া, রাইট, আমলাপাড়া। আর একটা বলছিলি নয়মাটি। এই কারণে আমার মনে হলো যেকোনো একটা তো যাবি, এই জন্য করলাম নয়মাটি।
ওকে, তাহলে চল। এখানেও তো জার্নিটা কিন্তু খুব বেশি দূরের রাস্তা, খুব কাছে।
হ্যাঁ, সেটাই।
এবং সবচেয়ে বড় কথা কি, আমরা যখন নারায়ণগঞ্জে যাব, সেটা হচ্ছে আমরা যেই লিংক রোডটা দিয়ে নারায়ণগঞ্জে যাব, এই লিংক রোড নিয়ে আমরা ডরে বেশ কিছু ঘটনা পেয়েছি।
রাইট,
এই লিংক রোডটাকে ঘিরে অনেকে আশেপাশে ঘটনা, আশেপাশে অনেকে অনেক কিছু দেখেছে। জানি না আজকে যাওয়ার পথেও কিছু ঘটে যায় কিনা দেখার মতো।
হু নোজ, যদি ঘটে যায় তাহলে অবশ্যই অনেকেই ইনবক্স করে যে প্লিজ আপনাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো একটু জানান। আসলে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো না এভাবে জানানো সম্ভব না। আমরা হঠাৎ করে বলতে বলতে একটা একটা ঘটনা হয়তো বের হয়ে চলে আসে, অনেকগুলো একসাথে, ওই দিন এটা ঘটছিল, সেদিন সেটা ঘটছিল।
আচ্ছা যাই হোক, আর কথা বলিস না, এই কেওয়াজের মধ্যে গুলিস্তান এলাকায় দাঁড়াইয়া কথা বলতে আর ভালো লাগছে না। এবার রওনা দিই আমরা।
চল,
তো ওখানে পৌঁছাতে বড় জোর আধা ঘন্টা লাগবে, সো রিল্যাক্স, আমরা আরামেই যেতে পারবো। ওকে,
ঢাকা থেকে আধা ঘন্টার মধ্যেই রাত 12টার দিকে আমরা পৌঁছে যাই নারায়ণগঞ্জে।
ওকে দেন, পৌঁছলাম তো জায়গা মতো। এবার কি, এই বিল্ডিং এর এই সিঁড়ি?
এই বিল্ডিং এর এই সিঁড়িটা মনে হয় না, আর একটু সামনে যেতে হবে। মানে দুটা মনে হচ্ছে অনেকটা সিমিলার টাইপের, এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি
কনজাস্টেড,
মানে একটু খুব বুঝাই যাচ্ছে যে খুব দিনের বেলাও অনেক জায়গাতে মনে আলো ঢোকে না।
তুই প্রথমে যখন এই কথাটা বলছিলি যে তুই এলাকায় অনেক আগে একবার এসেছিস, এখানে দিনের বেলাও কিছু জায়গা আছে আলো ঢোকে না বিল্ডিং এ, আমি ভেবেছিলাম আলো ঢোকে না বলতে হয়তো ফকা সাদা হয়ে থাকে না, কিন্তু দিনে আবার আলো না থেকে পারে কিভাবে? বাট এখন বুঝতে পারছি তো সেখানে দিনেও আলো থাকা সম্ভব না।
দিনে অন্ধকারে রাতের ফিল পাওয়া যাবে এখানে। ওই যে দেখছিস, ওই যে সামনের বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের আজকের স্পট।
ওকে, আমাদের স্পটটা আজকে একটু অন্যরকম। আর অন্যরকম এই কারণে যে আমরা, যেটা আমাদের স্পট সেখানে যাওয়ার যে পথটা, অর্থাৎ দ্য স্টেয়ারকেস, দ্য সিঁড়ি, ওই সিঁড়িটাও আমাদের স্পটের শুরুটা সিঁড়ি থেকেই। তাই
আসলে আমরা স্পট পার হয়ে আরেক স্পটে যাবো আর কি আজকে।
রাইট,
স্পট থেকে স্পটে যাওয়া হবে। যাই হোক, সো আমরা উঠি আগে বিল্ডিং এ, তারপরে বসে সবার সাথে কথা বলি, দেন ধীরে ধীরে সবকিছু রিভিল করছি। বুঝছিস, মানে টের পাইছিস তো সিঁড়ি দিয়ে আসার সময়তে?
আমি আমি টের পাইতে বাধ্য হয়েছি। আমি আসলে চিন্তা করি নাই দোস্ত, আসলেও যেটা শুনবো সেটা ফিল করতেই হবে, এটা আমি আসলেও বুঝি নাই।
কিছু একটা তো ফিল, আমি শিওর বলতে পারি যে এখানে যারা উঠেছে আমাদের গেস্ট যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেও পাওয়া যায়।
আই ডোন্ট নো, ওনারা একসাথে চার পাঁচ জন ছয় জন উঠেছেন হয়তো, বা নিজেদের মধ্যে থেকে অনেক কিছু খেয়াল করে না মানুষ,
সেটাই।
বাট আমরা যখন উঠেছি মানে ইটস ক্রিপি, ইটস ডিফারেন্ট।
যাই হোক, আমরা এবার একটু খোলাসা করে বলি, আজকে আমরা নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকার একটা বাসাতে আছি এবং নারায়ণগঞ্জের অনেক অতিথি আমরা আজ পর্যন্ত ডরে পেয়েছি, অনেক ঘটনা পেয়েছি নারায়ণগঞ্জকে ঘিরে। সো আমরা একটা জায়গার সন্ধান আজকে পেয়েছি, সেই জন্য আজকে এই বাসাটাতে এসেছি। এবং বাসাটার ঘটনাটা আমরা প্রথম থেকে যদি বলতে যাই, আমরা রেহান প্রথমেই বলেছিল যে স্পট থেকে স্পটের দিকে আমরা যাব, শুরুটাই করব স্পট দিয়ে। সেটা হচ্ছে যে আসলে এই বাসাটার যে সিঁড়িটা আমরা পার হয়ে এই ছয়তলাতে এসে পৌঁছেছি, এই সিঁড়িটাই নিজে একটা স্পট,
এবং
এই বাসাতে এসে বসেছি এটাও একটা
স্পট। অ্যাকচুয়ালি স্পট বলতে যেটা বোঝাচ্ছি আমরা, মানে এই সিঁড়ি থেকেই কিছু ঘটনা অ্যাকচুয়ালি ঘটতে শুরু করে। সো আমরা যদি আরেকটু গুছিয়ে বলতে চাই তাহলে দিস বিল্ডিং ইজ অ্যাকচুয়ালি হন্টেড।
হন্টেড, রাইট। এই বিল্ডিংটা কেন হন্টেড সেটার দিকে আমরা ধীরে ধীরে যাব। শুরুতে আমরা একটু সেন্স আপনাকে দেই, যে অনেকেই বলে যে আপনারা কেন দেরি করে হন্টেড প্লেসের কথা বলেন। সো আসলে আমরা বলতে চাই যে আমরা আসলে যারা আমাদের আজকে অতিথি রয়েছে বা প্রতি সপ্তাহে যারা থাকে তাদের ঘটনাটাকে একটু বেশি প্রেফারেন্স দিতে চাই।
ট্রু,
দ্যাটস ওয়াই আমরা এটা শেষের দিকে বলি।
এক্স্যাক্টলি।
সো আজকে এতটুকু করি, দুটা স্পট যেহেতু আছে, মানে সিঁড়ি দিয়ে একটা ঘটনা ঘটে গেছে এই সিঁড়ি নিয়ে এই বিল্ডিং এর, সো আমরা সেই ঘটনাটা একটু আগের দিকে বলতে পারি, কি বলিস?
ইয়েস, আই গেস সো।
সো এই সিঁড়িটা বেশ লম্বা চওড়া একটা সিঁড়ি এবং ছয়তলা, যেহেতু বুঝতেই পাচ্ছেন মানে কতটুকু দীর্ঘ হতে পারে। এই সিঁড়িটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে দিনের বেলা যদি কেউ এই সিঁড়ি দিয়ে নামতে যান, অবশ্যই অবশ্যই আপনাকে কোনো আলোর সাহায্য নিয়ে নামতে হবে,
অবশ্যই,
কারণ আপনি এখানে দিনের বেলা সূর্যের আলোর সাহায্য পাবেনই না, একটা ফোঁটাও এখানে সূর্যের আলো পড়ে না।
এবং খুব বাজে ভাবে কনজাস্টেড, আমি বলবো এভাবে যে এটা যদি একটা ঘর হতো, মানে কোন বাতাস হতো না, মানে ভিতরের বাসাগুলোতে
এখানে
কোন ভেন্টিলেশনই নেই।
তো যাই হোক, ঘটনা হচ্ছে আজ থেকে সাত আট বছর আগের একটা ঘটনা এখানে ঘটেছে এবং আমরা আসার সময় দেখেছি এই বিল্ডিংটার আশেপাশে কিছু কারখানা রয়েছে, ছোট ছোট কিছু কারখানা যেখানে অনেক ধরনের জানিনা গার্মেন্টস এর কিছু একটা কাজ হয়ে থাকে যতটুকু শুনেছিলাম। সো এখানে একটা লোক কাজ করতো এবং লোকটা বেশ মোটামুটি বয়স্ক ছিল, এবং খুব বেশি যে বয়স্ক ছিল আবার তাও না, যে হাঁটতে পারতো না,
ফিজিক্যাল প্রবলেম ছিল,
হাতে মানে লাঠির ভর দিয়ে তাকে চলতে হতো। তো সে একদিন নাকি দুপুর বা সন্ধ্যার দিকে হবে কোন একটা কারণে এই বিল্ডিং এরই কোন একটা ফ্ল্যাটে এসেছিল, যে কোনো কিছু একটা দিতে বা কোনো কিছু একটা কাজে এসেছিল।
উনি আসলে মানে আমি যেটা বুঝতে পারলাম এই বিল্ডিং এর সবার সাথে কথা বলে, ওনার পার্সোনালিটিটা আসলে এই টাইপের ছিল যে উনি এই বিল্ডিং এর সবাইকে মোটামুটি চিনত, এসে ওটা সেটা এনে দিতে বললো, একটু আনতো, কেউ কেউ আবার মাঝে মাঝে ওনাকে বলতো আজকে দুপুরে আমাদের এখান থেকে খাওয়া নিয়ে যান, এই টাইপের একটা সম্পর্ক থাকে না,
রাইট? সো একদিন যেটা ঘটেছে যে উনি যখন এই বিল্ডিং এর উপরে উঠেছে এবং নেমে যাওয়ার সময় আনফরচুনেটলি মানে দুর্ঘটনায় স্লিপ করে সে এই সিঁড়ি থেকে পড়ে যায় এবং পড়ে বেশ ভালো রকমের ইনজিউরড হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর আর সে তখন জীবিত ছিল না, তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। সো এই ঘটনায় সে এখান থেকে মারা যায় এবং এরপরেই আসলে এই জায়গাটার একটা বিশেষত্ব তৈরি হয়ে যায়।
একটা পয়েন্ট বলতে ভুলে গেছিস মোস্ট প্রবাবলি তুই, সেটা হচ্ছে যে যখন তাকে পড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায় তার লাঠিটা ছিল না, তার লাঠিটা নিচের তালায়, মানে সে পাঁচতলা থেকে চারতলায় পড়ে গেছে সিঁড়িতে গড়িয়ে, এবং তার লাঠিটা নিচের তালায় গেটের সাথে খুব সুন্দর করে ঠেকিয়ে রাখা ছিল। উনি কেন লাঠি ছাড়া কিভাবে ছয়তলায় উঠছেন এটাও কিন্তু কেউ জানে না,
কেউ জানে না। তো এরপরে আসলে যে রহস্যটা শুরু হয়, যে এই বাসার বাসিন্দা যারা রয়েছে তারা অনেক সময় টের পায় যে যখন তারা কেউ সিঁড়ি দিয়ে উঠছে কিংবা নামছে, সেটা দিনে হোক রাতে হোক, যখনই অন্ধকার থাকছে মনে হচ্ছে ঠিক তার সামনে কেউ মনে হয় নামছে, মানে তার কিছু দূর সামনে হয়তো আরো একজন নামছে। যখনই কেউ লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করছে বা মানে হাঁক দিচ্ছে, অর্থাৎ ডাকছে কেউ আছে কিনা, কাউকেই
দেখতে পাচ্ছে না।
এটা সবচেয়ে বড় অদ্ভুত ঘটনা একটা আছে, বল ওই ঘটনাটা।
সবচেয়ে বড় অদ্ভুত ঘটনা বলার আগে আরেকটা যেটা আমি জিনিস বলতে চাই, যে এই সিঁড়িঘরের অ্যাবনর্মালিটিটা প্রথম ধরা পড়ে কোন এক ভাড়াটিয়ার পিচ্ছি বাচ্চার কারণে। সেই বাচ্চাটা বয়স হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে, সে কোন কারণ ছাড়াই এই সিঁড়িঘরে আসলেই সে কাঁপত, এবং যেই কারণে একটা রিউমার প্রথমে ছড়ায় যে এই সিঁড়িঘরে কিছু একটা আছে যেটা বাচ্চা নিতে পারে না। তারপরে যেটা হয়, এই বাচ্চারই মায়ের সাথে যে ঘটনাটা ঘটে যেটা সুমন একটু আগে বলছিল, উনি অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে ওনাকে নামাজ পড়তে হবে বিধায় একটু তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠছিলেন, এবং সিঁড়িটা যেহেতু অনেক অন্ধকার, কিন্তু তারা এখানে 13-14 বছর ধরে থাকে, এই কারণে তাদের খুব একটা মানে অন্ধকারের জন্য আস্তে আস্তে যাওয়ার ব্যাপারটা তাদের আসে না,
অনেকটা মুখস্থ হয়ে যায়
তাদের, রাইট। তো উনি উঠতে উঠতে খুব তাড়াহুড়ো করে ঠিক ওনার বাসার সিঁড়িটাতে যখন ওঠা শুরু করবেন, তখন সজোরে ধাক্কা খেলেন আরেকজনের সাথে যে কিনা সিঁড়ি থেকে নামছিল, এবং ধাক্কাটা খেয়ে উনি কিছুটা পিছিয়ে যান, এবং উনি আর কিছুই দেখতে পান না সামনে, জাস্ট একটা শব্দ পান যে গড়িয়ে গড়িয়ে একটা লাঠি পড়ে যাচ্ছে কোথাও থেকে, এবং সাথে সাথে উনি ওই লাঠির শব্দে নিজেই কিছুটা ভয় পেয়ে যান, এবং উনি যে ধাক্কা খেয়ে উনি নিজে কিছুটা পড়ে গিয়েছিলেন সেই শব্দ শুনে কিন্তু সিঁড়ি থেকে ওনার বাসার লোকজন দরজা খুলে দরজার আলোতে কিন্তু পুরো সিঁড়ি ক্লিয়ার তখন ভেতর থেকে।
আরো একটা ঘটনা আছে যেটা এই শব্দ নিচের যে ফ্ল্যাটের বাসিন্দা রয়েছে আশেপাশে তারাও কিন্তু সাথে সাথে কি ঘটেছে দেখার জন্য দরজা খুলেছে, এবং কেউ কিচ্ছু দেখতে পায়নি,
কিছুই দেখেনি, সবাই দেখেছে ওই মহিলা নিজে একটু বাঁকা হয়ে পড়ে আছেন এবং তিনি চিৎকার করেছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু কেউ জানে না উনি কিসের সাথে ধাক্কা খেলেন, কারণ নিচের তলায় দরজা খোলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সুমন, উপরের তলায় দরজা খোলা হয়েছে, যার সাথে সে ধাক্কা খেয়েছে সে হয় উপরে গিয়েছে না হলে নিচে
গিয়েছে,
কেউই তো কাউকে দেখেনি।
সো এই হচ্ছে এই সিঁড়িটার ঘটনা। শুনো নাকি মাঝে মাঝেই এই ধরনের কেউ নামতে গিয়ে হঠাৎ কারো কাছে কারো সাথে ধাক্কা গিয়ে যাচ্ছে, কিছু কাউকে দেখা যাচ্ছে না, এরকম ঘটনা
এবং লাঠি পড়ে যাওয়ার শব্দ পাওয়া খুবই রেগুলার
হয়ে গেছে,
এবং আমরা বলবো আমরা সিঁড়িতে কি ফিল,
আমরা সেদিকে নাই গেলাম। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আমরা প্রথম ঘটনা কিন্তু বলে ফেললাম, প্রথম যে স্পটটা পার হয়ে আমরা এই স্পটে এসেছি বর্তমানে যে রুমে আছি, এই ফ্ল্যাটটার ঘটনাও একটা রয়ে গেছে। ঘটনাতে যাওয়ার আগে রেহান এবার গেস্ট যারা রয়েছে এবার তাদের ঘটনায় যাই।
অ্যাবসলিউটলি, চল দেখি। ওয়েল, আবারও অতিথিকে নিয়ে আবারও শুরু করবো তার এক্সপিরিয়েন্স শুনতে। এই প্রথমবারের মতন সে আমাদের কাছে এসেছে এবং থ্যাংকস টু সানি তার সাথে কন্ট্যাক্ট করে আমাদের এখানে নিয়ে আসে, এবং তার কাছ থেকে তার ঘটনাগুলো আগেও হয়তোবা সানি নিজেও শুনেছে, এখনও সে আমাদের সাথেই আছে, আবারও একবার শুনবে, বাট আপনারা শুনবেন প্রথমবারের মতন। আমাদের সাথে কে আছে তার নামটা একটু জেনে নিই আগে।
জি, আমার নাম অমি।
আচ্ছা অমি, তুমি কি করছো এখন?
জি, আমি এখন জগন্নাথে এমবিএ করছি।
জগন্নাথে তুমি এমবিএ করছো এখন? আচ্ছা, ডু ইউ বিলিভ ইন প্যারানরমাল থিংস?
বেসিক্যালি ইয়েস, আমি নিজেই এটার সাথে ইনভলভ ছিলাম এক সময়।
নিজেই এটার সাথে ইনভলভ?
নিজেই এক সময় ইনভলভ ছিলাম। That's why আমি চাচ্ছি একটু শেয়ার করতে।
Well, I can't wait anymore. আর ওয়েট করা সম্ভব না, যেহেতু তুমি নিজে এটার সাথে ইনভলভ ছিলে। আমার লিসনার্স অ্যান্ড এভরি সিঙ্গল পার্সন ইনক্লুডিং মাইসেলফ অ্যান্ড সুমন, আমরা খুবই মানে কি বলবো উদ্গ্রীব, কত তাড়াতাড়ি শোনা যায়। আচ্ছা, ঘটনাটা কবের সেটা আগে জানি।
জি, ঘটনাটা হলো গিয়ে 2007 এর দিকে।
আচ্ছা,
যখন আমরা সেন্টার রোডে থাকতাম, বাসা ভাড়া থাকতাম অ্যাকচুয়ালি, তো ওখানে একটা বাসা ছিল যেখানে আমার রুমটা ছিল খুবই সুন্দর, এবং রুমটা একটা জানালা ছিল, সেটা পুরাটা ওয়াল কভার করতো ওয়ান কাইন্ড অফ, এবং ওটা পাশে আমার বেড ছিল। যখন চাঁদ উঠতো তখন চাঁদের আলোটা পুরোটাই আমার বেডে পড়তো, তো জিনিসটা আমি খুব বেশি পরিমাণে এনজয়
করতাম।
এবং যখন শীতের রাত হতো তখন আমি শাল পেঁচে উইন্ডো খুলে দিয়ে ওখানে আমি দাঁড়িয়ে থাকতাম, বিভিন্ন জিনিস চিন্তা করতাম, অথবা এক গ্লাস কফি বানিয়ে আমি খেতে আমার উপভোগ করতাম। তো বেসিক্যালি মনে করি সেটা ওখান থেকে শুরু। তো আমি বলতে চাচ্ছি যে ওই সময় আমার কোনো প্রবলেম হয়নি, ওই সময় বেশ কয়েকদিন এভাবে চলেছে। তারপর যখন আমরা বাসা চেঞ্জ করি, তো বেলিওডে আমাদের ফ্ল্যাট হয়, তো আমরা বেলিওডে ওখানে চলে আসি। বেশ কয়েকদিন পরে আমার ইউনিভার্সিটি প্রেশার ছিল এবং সবকিছু মিলে, তো আমি খুব প্রেশারে থাকার কারণে, যেটা আমি মনে করি যে হয়তো বা প্রেশারও হতে পারে বা কোন একটা কারণও হতে পারে, ফার্স্ট ডে থেকে আমি শুরু করতে যাচ্ছি। ফার্স্ট ডে তে যেটা হয়েছিল সেটা হলো গিয়ে আমি চুপচাপ বসে আছি এবং পিসিতে কতক্ষণ চ্যাটিং করলাম, লাইক ডেস্কটপ পিসি।
আচ্ছা,
আমি শুয়ে যাই, শুয়ে যখন আমি চোখটা লাগাই তখনই আমি কিছু আওয়াজ শুনি, লাইক আমি এখনো চ্যাট করছি, লাইক মানে কেউ টাইপ করছে, স্পেস দিচ্ছে।
পিসি কি তুমি শাট ডাউন করে শুয়েছিলে?
পিসি আমি শাট ডাউন করে অলরেডি আমি ঘুমিয়ে গেছি,
প্রিপারেশন নিয়ে
পুরো ঘুমিয়ে গেছি।
আচ্ছা,
রাত ঠিক এটা হবে 2:30-3 মধ্যে, এবং যখন আমি ঘুম থেকে উঠি তখন আমি দেখি যে আওয়াজ হচ্ছে, এবং সেই একই আওয়াজ একটা ওয়ার্ড টাইপ করার পরে স্পেস দেয়, ওই স্পেসের আওয়াজ এবং ওই জিনিসটাই। এবং ওটা আমি ফার্স্টে মনে করছি হয়তো বা হইতে পারে আমার কোন ব্রেইন রিফ্লেকশন অর সামথিং, লাইক যে আমি এটা ইউজ টু, দ্যাটস ওয়াই এরকম হচ্ছে।
আচ্ছা,
তো ওটা আমি অতটা কেয়ার করি না, যেটা আমি সকালবেলা আমার মাকে,
ভেরি নাইস এক্সপ্লেইনিং টু ইয়োরসেলফ,
ইয়া, তখন আমি আমার মাকে বলি, আমার মা বলেছে যে রাত জেগে চ্যাটিং করা বন্ধ কর, ইয়াং জেনারেশন ছেলেপেলে যা করে আর কি। তো আর কি, তারপর আমার সেকেন্ড ডে কাহিনী যেটা, সেটা একটু সিভিয়ার।
কিরকম?
সেটা লাইক আমি রাত আড়াইটা তিনটার দিকে চ্যাটিং করছি।
আচ্ছা,
চ্যাটিং করার সময় আমার ডেস্কটপ পিসের পেছনেই আমার বেড, তো পেছন থেকে যদি কেউ ডাক দেয় বা পেছন থেকে যদি কোনো কথা বলে, তো সেটা আমরা ডেফিনেটলি বুঝতে পারি।
অফকোর্স,
হ্যাঁ, তো পেছন থেকে
একটা রুমের কথাই তো আমরা বলছি,
একটা রুমের ভেতরে, তো পেছন থেকে একটা আওয়াজ আসলো, লাইক একটা মেয়ে কাঁদছে এবং কাঁদার আওয়াজটা কোন অন্যরকম আওয়াজ, লাইক মনে করেন যে একটা ই শব্দের মতো, লাইক ই, এবং ই আওয়াজটা অনেকক্ষণ
কন্টিনিউ,
যেটা একটা মানুষের পক্ষে দম রাখা সম্ভব না,
কিন্তু
মানুষেরই শব্দ এবং একটা মেয়ে মানুষের শব্দ এবং এটা একটা ই শব্দ, যেটা একটা মানুষের দম রাখা সম্ভব না।
আমি কিভাবে চিন্তা করছিলাম, আমি সরি একটু ইন্টারফেয়ার করার জন্য, কারণ আমি জানি আমার লিসনাররা এই প্রশ্নগুলো তাদের মাথায় আসে। যেমন তুমি যে সাউন্ডটার কথা বলছো, অনেক সময় দেখা যায় যে প্রেশার কুকার দিয়ে যখন আমরা রান্না করি, তখন সেই প্রেশার কুকারের
তখন উঠে গেলে
কন্টিনিউয়াস শীষ বাজে।
জি,
তো সাউন্ডটা কি ধরনের ছিল? ওটা
সাউন্ডটা ছিল একলে আমরা ই আওয়াজ করলে, মানে একটা প্রেশার মানুষ যেরকম কান্না করলে কান্নার সময়
বুঝতে পেরেছিল,
মানুষের আওয়াজ এবং কান্নার আওয়াজ, এবং এটা ই আকারে শব্দ হচ্ছিল। ডেফিনেটলি আমি তখন এত ভয় পেয়ে যাই, আমার পাশে তখন একটা সুরা একটা বই ছিল যেটা মাঝে মধ্যে পড়তাম আর কি, মানে সুরা ভুলে যাই এই জন্য, তো ওটা আমি হাতে নিয়েছি, কিন্তু আমার হাত এত কাঁপছিল যে ওই বইটা আমার হাত থেকে পড়ে যায় এবং আমি পেছনে তাকার সাহস করি না।
যতদূর সাউন্ড হচ্ছে,
হ্যাঁ, স্টিল সাউন্ড হচ্ছে এবং ওই ই শব্দটা হচ্ছে, এবং ই শব্দটা সাউন্ডটা আস্তে আস্তে বেরিয়ে চলেছে, এবং এটা প্রায় অ্যাটলিস্ট 10-15 সেকেন্ড এই ই আওয়াজটা হয়েছে, যেটা একটা নর্মাল মানুষের পক্ষে 3-4 সেকেন্ডের বেশি করা সম্ভব।
আচ্ছা, বাই দ্য ওয়ে, ই সাউন্ডটা যখন বাড়ছে আস্তে আস্তে, ডিড ইউ ফিল লাইক যে পিছন থেকে কেউ তোমার দিকে আসছে বলে?
না, পিছন দিকে কেউ আমার দিকে না, কিন্তু আমার বেডে বসা, ঠিক আমার বেডে বসা, এরকমই আওয়াজ একটা আমি পেয়েছি। যখন বইটা আমার হাত থেকে পড়ে যায়, তখন আমি এক্সাক্টলি চিন্তা করতেছি যে এখন আমি কি করব।
আচ্ছা,
তখন আমি সুরা পড়া শুরু করলাম। যখন আমি আয়াতুল কুরসি পড়া শুরু করার আগে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, সাথে সাথে শব্দটা নেই, সাথে সাথে বন্ধ, এবং পুরা সুরাটা পড়ার পর বুকে ফু দিয়ে কতক্ষণ স্টিল হয়ে বসলাম। বসার পর আমি চিন্তা করলাম যে এখন কি করব। পরে আমি সাথে সাথে পাশের রুমে চলে গেলাম এবং আব্বু আম্মুকে নক করলাম। আব্বু আম্মু চলে আসলো, দেখলো, দেখার পর পর্দা টর্দা টেনে টেনে বলো তুই শুয়ে পড়। আমি শুয়ে পড়লাম এবং ওইদিন আর লাইট অফ করিনি, ওইদিন লাইট অন করে ঘুমিয়েছি।
খুবই ন্যাচারাল।
হ্যাঁ, এখন ওইটা আমার লাইফের ফার্স্ট টাইম যখন আমি লাইট অন করে ঘুমিয়েছি। এরপরেই আমি এবার আসবো থার্ড দিনের কথা, থার্ড ডে তে।
আচ্ছা, আমি একটু ক্লিয়ার হইনি, তার মানে আমরা, আমি তোমার কাছ থেকে আসলে যে জিনিসটা শুনতে পাচ্ছি, যেটা অনেকগুলো একটা সিরিজের মত কন্টিনিউয়াসলি তোমার সাথে হয়ে গেছে,
কন্টিনিউয়াস। আমি আপনাকে আস্তে আস্তে বলছি জিনিসটা কিভাবে ফোকাসড হয়। তো আমি এখন আসবো থার্ড ডে এর কথা। থার্ড ডে তে যেটা হয়েছিল আমার সাথে, সেটা বেসিক্যালি আমি আই ওয়াজ টকিং উইথ সামওয়ান ওভার ফোন অ্যাট নাইট, ওই সেম টাইম আড়াইটা থেকে তিনটা, ঠিক আমি আমার বেডে শুয়ে কথা বলছি। শুয়ে কথা বলতে বলতে হঠাৎ দেখলাম ভোল্টেজ আপ ডাউন করছে, লাইট নিচ্ছে, জ্বলছে।
আচ্ছা,
ইটস নর্মাল, ভোল্টেজ আপ ডাউন করতে পারে,
ধরে নিলাম।
তো ভোল্টেজ আপ ডাউন করলে ফ্যানও থেমে থেমে ঘুরবে, কিন্তু লিটারেলি আমি যখন সেটা দেখলাম, সেটা হলো গিয়ে ফ্যান দুলছে, যেটা হলো গিয়ে আপনার ভূমিকম্প হলে যেভাবে ফ্যান দুলে,
সাথে কি ঘুরছেও,
সে ঘুরছেও এবং দুলছেও এবং লাইটও আপ ডাউন করছে। এবং ইনস্ট্যান্টলি আমি আমার বেডের সামনেই দেখলাম খুব চিকন একটা ছায়া, যেটা নিচ থেকে উপর পর্যন্ত, অ্যাটলিস্ট ওটা আমার পুরো রুমটার আর কি, রুমটার হাইট অ্যাটলিস্ট ওটা 10-12 ফিট, একটা রুমের হাইট যেমন থাকে ওরকম একটা হাইট দেখলাম
তোমার,
এবং এটা একটা চিকন ছায়া। হ্যাঁ, আমার সামনে ওয়ালে না, ঠিক আমার সামনে, ছায়াটা কোনো ওয়ালে না, ছায়াটা কিছুতে না, ছায়াটা আমার সামনে।
ইউ মিন টু সে একটা
লাইক স্ট্রাকচার? হ্যাঁ, স্ট্রাকচার না, হিউম্যান, বাট kind of thin human, একদম চিকন, হ্যাঁ, ব্ল্যাক শ্যাডো, চিকন টাইপের, এবং এটা উপর থেকে নিচ পর্যন্ত লম্বা, এবং এটা আমার সামনে। ইনস্ট্যান্টলি আমার কান থেকে ফোনটা পড়ে যায়, ভয়ে পড়ে যাওয়ার পর যার সাথে আমি কথা বলতে থাকি তাকে আমি বলি যে আমার রুমে এরকম অ্যাক্টিভিটি হচ্ছে। তখন সে যখন আবার আমাকে একইভাবে আয়তুল কুরসি যখন পড়ে, তখন আবার ছায়াটা চলে যায়,
মানে ফোনটা পড়ে যাওয়ার পরে ইউ পিক ইট আপ
এগেইন। হ্যাঁ, আবার তখন ওই জিনিসটা আমার সামনে আছে এবং ওই জিনিসটা হচ্ছে। তখন আমি ফোনে বলতেছি যে আমার খুব ভয় লাগতেছে, আমার রুমে এরকম এরকম হচ্ছে। তখন সাথে সাথে বলে যে তুমি ভয় পেও না, আমি সুরা পড়ি, বলে সে আমাকে সুরা পড়লো এবং জিনিসটা ইনস্ট্যান্টলি চলে গেল।
এই ছিল তৃতীয় দিনের এক্সপেরিয়েন্স।
তৃতীয় দিনের এক্সপেরিয়েন্স, পার্ডন মি, আমার বয়েজ একটু কাপা কাপা হয়ে গিয়েছে, বিকজ এটা আমার সাথে হয়ে গেছে।
আই ক্যান্ট ফলো ইউ, আমার নিজেরও।
ইয়া, তারপর ফোর্থ ডেতে যেটা হলো সেটা ছিল আরো সিভিল। বেসিক্যালি এটা অনেকদিন হয়ে গিয়েছে, মাঝখানে আমি আমার আব্বা মুখে বললাম, তো আব্বা আম্মু একটু এবার একটু কেয়ার নিল। নেওয়ার পর শুনতে একটু ডিফারেন্ট লাগলো, বাট ইটস ট্রু যে আমি একজনকে দেখেছিলাম, হুজুরকে। তো হুজুর আমাকে বললো যে বাবা তুমি ফোনটা কানে ধরো। কানে ধরার পর বললো যে আমি কয়েকটা আয়াত পড়বো, তুমি ডান কানে শুনবা এবং বাম কানে শুনবা। সে আমাকে আয়াতগুলো পড়লো, ডান কানে বললো কিছু হলো না, বাম কানে যখন দিলাম তখন হালকা আমার মাথাটা ঘুরালো। হ্যাঁ, ফোনে যখন সে আমাকে সুরগ্রহ পড়তেছে, তখন আমি তাকে বললাম যে আচ্ছা হুজুর থেমে দেন, আমার খুব খারাপ লাগতেছে। তো বলে আচ্ছা ঠিক আছে। তো সে আমাকে কিছু নামাজ পড়তে বললো, কিছু দোয়া টোয়া পড়া, পানি টানি এগুলো দিল। তো বেসিক্যালি এগুলা শুনতে একটু উইয়ার্ড লাগলো, বাট এগুলা কিন্তু মানে কাজ করছিল এক টাইপের, কিন্তু এটা বেশ লেন্দি প্রসেস ছিল। তো নিজের ঢিলামের কারণে আবার আমি নিজে ছেড়ে দিই। হেলা ফেলা বা আলসামি যাই বলেন না কেন, তো এটা ছিল আমার অনেক বড় একটা ভুল, এটা আমি পরে বুঝতে পারি যেটা হয়। অ্যাকচুয়ালি এবার আমার বাসায় কেউ নেই, ফিফথ ডেতে
সম্পূর্ণ একা।
হ্যাঁ, এবার আমি সম্পূর্ণ একা। আমি ঠিক হয়ে গেছি, আমি খুব কনফিডেন্ট, আমি তো ঠিক আছি। আমি বাসায় গিয়ে দেখলাম যে আমার আব্বু আম্মু সবাই বাড়িতে চলে গেছে। তো বাসায় যখন একা থাকে তখন একটা মানুষ এনজয় করে, স্বাভাবিক যে আমি একা আছি, এখন আমি যা খুশি তাই করবো। তা আমি সবকিছু গোসল টোসল করে টোরে রেডি টেডি হয়ে, তো হঠাৎ আমার একটু ঘুম আসলো।
আচ্ছা,
তো আমি একটু শুয়ে থাকলাম যে একটু পরে বাইরে বের হবো, তার আগে একটু শুয়ে নি। শুয়ে কি জানি চিন্তা করতে করতে দেখলাম যে খুব সুন্দর একটা বাতাস, মানে অল অফ আ সাডেন খুব সুন্দর একটা বাতাসে আমার খুব ঘুম আসলো।
এটা কোন মান্থে? মানে
এইটা ইটস লাইক সবকিছুই কেমন তিন চার মাস পাঁচ মাস এরকম গ্যাপ দিয়ে দিয়ে হয়েছে।
আচ্ছা,
তো বাসার জানালা টানালা সব বন্ধ ছিল। তো বন্ধ থাকার পরেও ফ্যান ছাড়লাম, অ্যাজ ইউজুয়াল এটা নর্মাল ওয়েদারের মতো নর্মাল বাতাস লাগার কথা, কিন্তু ওটা যে বাতাসটা ছিল ওটা খুব মানে আমি এক্সপ্রেস করতে পারছি না, ওটা এত সুন্দর একটা ওয়েদার বা এত সুন্দর একটা বাতাস ছিল যে আমি ঘুমিয়ে গেলাম।
আচ্ছা,
এবং সাডেনলি আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যখন একটা মানুষ যখন ঘুম থেকে উঠে যখন বসে, তো আমি উঠে বসছি, বসার পরে দেখি আমার বেডের সামনে একটা আয়না আছে যেটা প্রায় অনেক লম্বা আর কি, একটা মানুষকে পুরোপুরি দেখা যায়। তো ওইখানে আয়নাটার সামনে আমি চেহারাটা দেখছি না, বাট সাদা রঙের কাপড় পরা একটা মেয়ে যে কিনা তার চুল আছড়াচ্ছে।
হোলি শিট!
এবং চুল আছড়াচ্ছে এটা যখন আমি দেখলাম, তখন আমার গায়ে আর কোনো শক্তি ছিল না, বা আমি কোনো এক্সপ্রেশনও দেনি, আমি কোনো চিৎকারও দেনি, কিছুই দেনি। ইটস লাইক যেভাবে আমি ঘুম থেকে উঠলাম সেভাবে আমি আবার ঘুমিয়ে গেলাম, এরকম একটা ফিল হলো।
লাইক মেয়েটার চেহারা একেবারেই দেখতে পাইনি,
একদমই দেখতে পাইনি, এবং পুরো চুলটা ছিল অনেক লম্বা।
আয়নার সামনে দাঁড়িয়ে ছিল,
আয়নার সামনে দাঁড়িয়ে ছিল, আয়নাটা চিকন অ্যাকচুয়ালি, এবং প্রায় একটা মানুষের দাঁড়ালে আর কি পুরোটা মানুষটাকে খালি দেখা যায়, আশপাশে কিছু দেখা যায় না,
সেখান থেকে আয়নার ভিতরে রিফ্লেকশন দেখা যায় না।
অ্যাকচুয়ালি আমি আমার বেডের ঠিক সোজাটা জায়গাটা আয়নাটা একদম লম্বা করে, তো বেসিক্যালি ওটার সামনে কেউ দাঁড়ালে তার ফেস সাইড থেকে কেউ দেখতে পারে না। তো আমি যখন উঠেছি তো আমি ওভাবেই শুয়ে পড়েছি, মানে আমি বেহুশ হয়ে যাই। এবং ঘুম থেকে উঠার পর আমার এটাই ফিল হয় যে আমি কি এটা দেখেছি নাকি এটা আমি স্বপ্ন দেখলাম, এটা আমার মনে হতো। তো মনে হওয়ার পরে তারপর আমি চিন্তা করে হঠাৎ করে পেলাম যে হ্যাঁ, এটা আমার সাথে হয়েছে।
কিভাবে?
কারণ ঘুম থেকে উঠার পরে আমি যখন রুমে হাঁটা শুরু করি দেখি একগুচ্ছ চুল, এবং এটা মেয়ে মানুষের চুল, আমার বাবা মা কেউ বাসায় নেই, আমার রুমে আমি থাকি। তো এত বড় বড় চুল কোথা থেকে আসে, এবং একগুচ্ছ চুল যেটা মেয়ে মানুষ আচরণও পরে একসাথে করলে যেটা হয় সেটা, এটা থাকার প্রশ্নই উঠে না। আমার রুম ঘর পুরো সাফ।
এগুলো তুমি কখন খুঁজে পাও?
এবং ঘুম থেকে উঠার পরে দিনের বেলা, এবং ইনস্ট্যান্টলি আমি ওই চুলটা নিয়ে ফেলে দিই জানলা দিয়ে ফেলে, আমি তাড়াতাড়ি তড়িঘড়ি করে রেডি হয়েই বাসা থেকে বের হয়ে যাই এবং আমার কাজিনের বাসায় চলে যাই ইনস্ট্যান্টলি। ইভেন আমি আমার জামা কাপড়ও প্যাক করিনি, জাস্ট চলে যাই, যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় লক করে চলে যাই। এবং পরে এসে আবার আরেকজন ফ্রেন্ডের সাথে এসে আমি আবার জামা কাপড় প্যাক করে, মানে ওই বাসায় আমার আর ঢোকা একা সম্ভব না। জানি না কিভাবে আমি এক্সপ্রেস করছি, করতে পারছি নাকি, বাট জিনিসটা আমার সাথে হয়েছে এবং এটা খুব ভয়ঙ্কর ছিল। এটা আমি কাউকে বলেও বুঝাইতে পারি না, কারণ উই আর মডার্ন পিপল। লাইক
এইটাই কি তোমার সাথে লাস্ট ইনসিডেন্ট ঘটে?
এইটা লাস্ট ইনসিডেন্ট, এবং এর পেছনে আরো কিছু ঘটনা আছে যেটা আমি পরে খতিয়ে দেখতে পাই।
কিরকম?
যেমন যেটা আমি বলেছিলাম আমি সেন্ট্রাল রোডে থাকতাম,
আচ্ছা
ওটা আমি ফার্স্টে আমি যখন ভয় পাই তখন আমি চিন্তা করি যে না এটাকে এখন হালকা ভাবে দেখবো না আমি, আমি এটাকে একটু দেখবো।
আচ্ছা
তো আমি সেন্ট্রাল রোডের ঘটনা যেটা আমি খুঁজে পাই, ওই বাসাতে একটা মেয়ে সুইসাইড করে, ঠিক যে রুমটাই আমি ছিলাম ওই রুমটাই করে।
এটা তোমরা আগে জানতে?
এটা আমি আগে জানিনি, এটা আমি পরে জানতে পারিনি। এবং পরে যখন আমি বেলি রোডে থাকি, বেলি রোডের ওই জায়গাটাতে ওই রুমটাতেই ওইখানেও নাকি আগে অনেক ইনসিডেন্ট ঘটেছে, মানে ওটা যখন কনস্ট্রাকশনের কাজ চলতো তখন ওটাকে বলা হইতো জুস বারের গুলি। তো ওইখানে অনেক কিরকম ছেলেরা থাকতো আমি জানি না, বাট ওই উপরে টপ ফ্লোরের ওই জায়গাটাতে নাকি অনেক ইনসিডেন্ট হতো এবং অনেক কিছুই
নারী ঘটিত
ইনসিডেন্ট।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে। আপনারা শুনছেন আরজে কিবলিয়ার ডর উইথ সুমন এবং রেহান, সাউন্ডে রয়েছে লোবান। প্রতি বৃহস্পতিবার রাত ১২টায় আমরা ডর নিয়ে থাকি আপনার সঙ্গে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর কাজাকে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ফিরে আসলাম চার মিনিট পর, আপনি আবারও শোনা শুরু করলেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আমি, হাবিবা এবং সানি। এই বন্ধুর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা নিয়ে ধারণ করা এই ডরটি আপনারা শুনতে পাচ্ছেন। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এই ডরে যারা অংশগ্রহণ করতে চান তাদের সবার জন্য বলছি এই নম্বরে ফোন দিয়ে আপনার জীবনের ঘটনাগুলো যা ঘটে গেছে সেটা আপনি বলতে পারেন খুব ছোট করে, এবং সেল নম্বরটি অবশ্যই দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। প্রিয় শ্রোতা, ডরের লোমহর্ষক ঘটনায় আমরা আবারও প্রবেশ করছি। ডর
তো ওইখানে অনেক লাফাঙ্গা ছেলে আর কিরকম ছেলেরা থাকতো আমি জানি না, বাট ওই উপরে টপ ফ্লোরের ওই জায়গাটাতে নাকি অনেক ইনসিডেন্ট হতো এবং অনেক কিছুই
নারী ঘটিত
ইনসিডেন্ট। এই টাইপের তো আমি যেটা বুঝতে পারছি সেটা হলো একটা সাথে একটা লিঙ্ক। আর আমি আগে চিত হয়ে শুতাম, সবসময় চিত হয়ে শুতাম, এবং একটা মানুষ মারা গেলে চিত হয়ে শুয়ে যেরকম বুকের উপরে হাত দেয় নামাজ পড়ার মতো, ওরকম করেই আমি চোখটা বন্ধ করতাম এবং ওরকম করেই চোখটা খুলতাম।
আচ্ছা
তো পরে আমি কয়েকটা জিনিস জানতে পারি, সেটা হলো গিয়ে আমি আবারও একটা লোককে দেখাই, সে আমাকে অনেক কিছু বলে। তো আমাকে বললো যে আচ্ছা আপনি কি রাতে স্বপ্ন দেখেন? বলছে হ্যাঁ দেখি তো। স্বপ্ন কেনা দেখেন? বলে কি ধরনের স্বপ্ন দেখেন? আমি বলছি অনেক ধরনের স্বপ্ন দেখেন। বলে কি আপনাকে রাতে কিছু খান? আমি তখন বলি যে রাতে কিছু খাই এটা কেমন ধরনের কথা? স্বপ্ন দেখলো তো একটা মানুষ দেখেই সকালবেলা ঘুম থেকে উঠে বা কিছু একটা করতেছে বা কিছু একটা খেতেই পারে। বলে যে না আপনি স্বপ্নে খান, আপনি স্বপ্নে যদি আপনাকে কেউ কিছু খেতে দেয় আপনি কখনোই খাবেন না।
এটা কিভাবে সম্ভব? একটা মানুষের স্বপ্ন তো তার নিজের
কাছে। আমার কথা এটাই, সাধারণত বাসে বা কোথাও জার্নি করার সময় মানুষ অ্যালার্ট করে দেয় যে অপরিচিত লোকের কাছে কিছু খাবেন না, এখন স্বপ্ন আমি কিভাবে কন্ট্রোল করবো, কিন্তু ওটা আমার সাথে প্রায় হতো।
এবং আচ্ছা এর আগে কিন্তু আপনি আপনার যত ঘটনা বলেছেন সেখানে আপনার স্বপ্নের কথাও ছিল না, স্বপ্নে কিছু
স্বপ্নে খাওয়ার ব্যাপার ছিল না, কিন্তু সে আমাকে এটা আমি আস্তে আস্তে বলছি, তখন যখন আমি জিনিসটা খতিয়ে দেখছি তখন জিনিসগুলো আস্তে আস্তে বের হচ্ছে। যে এটা
বলার পরে কি আপনার মনে পড়ছিল যে হ্যাঁ আই ডিড সামথিং লাইক দ্যাট ইন মাই
ড্রিমস? এগুলো আমি আগে টেক কেয়ার করিনি, কিন্তু যখন সে আমাকে বলছে তখন সে আমি জিনিসগুলো খুঁজে পাচ্ছি।
আচ্ছা
তো বলার পরে আমি বলেছি এটা করবেন না। তখন আমি যখন শুনতে ফানি হলো সত্যি, রাতবেলা ঘুমানোর আগে ডিটারমাইন্ড হয়ে শুইতাম যে আজকে কিছু খাবো না।
আচ্ছা
কিন্তু পরে আমি আস্তে আস্তে দেখতে পাই, ইভেন এখনো আমি যেটা বলবো এখনো আমি ফিল করি, ঠিক খুব কম হয় যদিও, কিন্তু যেদিন আমার রাত আড়াইটার সময় ঘুম ভাঙে সেদিন আমি ঘুমাতে পারি না। তখন রাত 8টার সময় ঘুম ভাঙলে আমি যদি ঘুমাই তাহলে আমার সাথে একটা না একটা ইনসিডেন্ট হবে। ঠিক যেদিন আমার রাত 8টার সময় ঘুমটা ভেঙে যাবে সেদিনই আমার মনে হবে আমার রুমে এখনো কেউ আছে।
আমরা অনেক ঘটনা শুনেছি ডরে অনেক সময় অনেকের কাছেই, বাট এভাবে ধীরে ধীরে একটা সিকুয়ালি একটা মানুষের কাছে অন্য একটা অশরীরী কিছুর চলে আসতে চাওয়া, আই হ্যাভ টু কোয়েশ্চেন্স এই টোটাল তোমার সিকুয়ালি এগুলো শুনে। ফার্স্ট কোয়েশ্চেনটা খুবই সিম্পল অ্যান্ড টেকনিক্যাল, সেটা হচ্ছে যে সেই যে একজন হুজুর তোমাকে কিছু সাধনা বা কিছু নামাজের ব্যাপার বা কিছু একটা বলেছিল বলতে, সেগুলো কি তুমি এখন কন্টিনিউ করছো?
সেগুলো আমি কন্টিনিউ করছি না, বাট মানে আমি চেষ্টা করি। অ্যাকচুয়ালি সেই লোকটা যেটা আমাকে বলেছিল সেটা হলো গিয়ে আমার দুইটা প্রবলেম হতে পারে। এক হলো গিয়ে আমার সাইকোলজিক্যাল প্রবলেম, হয় আমি খুব প্রেশারে আছি, বাট আমার লাইফ যখন খুব বিন্দাস ভালো আমি খুব খুশি আছি তখন কি সেই প্রেশার, তখন আমার সাথে এইসব ঘটনা ঘটছে।
তাহলে তো সেই যুক্তি আর খাটছে না,
সেই যুক্তিটা এখানে খাটছে না। বেসিক্যালি এটা কি সেটা আমি নিজে জানি না, এর কোনো ডেফিনেশন আমার কাছে নাই, এর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই।
আই গেট দ্যাট, বাট তারপরে ওয়ান লাস্ট কোশ্চেন, আমি বলেছিলাম আমার দুটো কোশ্চেন আছে, একটা কোশ্চেন আমি করে জানলাম যে এখন আর তার উপরে অতটা রিলাই করা যাচ্ছে না। লাস্ট আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে ওই বাসাটাতে তুমি ছিলে, ওই সেন্ট্রাল রোডের বাসাটায়, ওখানে একটা ঘটনা ঘটেছে, আন্ডারস্টুড, বুঝলাম। তারপরে বেলি রোডের বাসাটাতে তুমি ছিলে, সেখানেও একটা ঘটনা অনেক আগে কনস্ট্রাকশন, ডিউরিং কনস্ট্রাকশন
ঘটেছে।
নাও টেল মি ওয়ান থিং, সেন্ট্রাল রোডের যে বাসাটাতে তুমি থাকতে, তুমি আসার পরেও তো কেউ না কেউ থাকে, এবং বেলি রোডে যে বাসাটা তুমি থাকতে এসেছো সেটা কি নিউ ফ্ল্যাট ছিল?
নিউ ফ্ল্যাট ছিল,
কমপ্লিটলি নিউ ফ্ল্যাট,
কমপ্লিটলি নিউ ফ্ল্যাট।
দেয়ার ইজ ওয়ান থিং কমন অমি, সেটা হচ্ছে দে আর ট্রাইং টু কানেক্ট উইথ ইউ, ওয়াই
সেটা আমি বলতে পারছি না। অ্যাকচুয়ালি এটা কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো গিয়ে দুইটা ফ্ল্যাটেরই ঘটনা মেয়ে ঘটিত ঘটনা, একটা ছিল সুইসাইড আর একটা ছিল মেয়ে ঘটিত রেপ অর সামথিং, সো কানেক্টিং হয়ে জিনিসটা আসতে পারে এটা আমার গেস।
ওয়েল কানেকশন তাদের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি দুটা ঘটনার মধ্যে, কিন্তু এই দুইটা ঘটনা কেন তোমার সাথে কানেক্ট হতে চাচ্ছে?
এটা যদি আমি জানতাম তাহলে তো আমি সলভ করে ফেলতাম।
এক্স্যাক্টলি, আমি প্রশ্নটা করার,
আমি এমন একটা মানুষ যে আমি পারলে মানুষের উপকার করি, না পারলে চুপচাপ নিউট্রাল থাকি, কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা করি না।
দ্যাট ইজ আ গ্রেট পার্সন ইউ আর, উই অলরেডি কাইন্ড অফ নো দ্যাট। আর যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে আমার কোশ্চেনটা করার পিছনে এটাই কারণ ছিল যে দিস ইজ ওয়্যার ডর অথবা ভয় শুরু হয়, যেখানে আর ব্যাখ্যা দেওয়া সম্ভব না।
জি,
একটা পর্যায়ে সেই ঘটনাগুলোর আর কোনো ব্যাখ্যা থাকে না। থ্যাংক ইউ অমি, থ্যাংকস আ লট ফর শেয়ারিং অল অফ দিস উইথ আস। আমরা আশা করব যে তোমার সাথে এই ধরনের ঘটনা না ঘটুক।
জি, থ্যাংক ইউ।
ডর চলছে এবং একের পর এক এক্সপিরিয়েন্স এর মধ্যে আমরা পেতে শুরু করেছি এবং জানতে শুরু করেছি তাদের ঘটনাগুলো আসলে কি ছিল, কি ধরনের ভয়ের ঘটনার মধ্য দিয়ে তারা গিয়েছে। এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আই হোপ যে যারা আজকে ডর শুনছে তাদেরও অনেক ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং এমন কোন ঘটনা হয়তো বা অনেকে পেয়ে যাচ্ছেন যে আপনার সাথে ওটা ঘটে গিয়েছে বাট আপনি টের পাননি যে এখানে অদ্ভুত কিছু হতে পারে, আপনি খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন। তো যাই হোক, ওই দিকে আর না গেলাম, এবার আরো একজন আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে, আরো একজন অতিথি যে তার এক্সপিরিয়েন্সগুলো আমাদের সবার সাথে শেয়ার করতে চায়। তার পরিচয়টা দিয়ে আমরা প্রথমে শুরু করতে চাই। প্রথমে একটু আপনার পরিচয়টা আমরা জানি।
জি, আমি উম্মে হাবিবা, আমি মিরপুর 11 থেকে এসেছি।
ওকে, ফাইন। তো হাবিবা, প্রথমে তো নিঃসন্দেহে অনেক ধন্যবাদ আপনাকে জানাতে চাই যে আপনি এসেছেন আমাদের টিমের সাথে যোগাযোগ করে যোগ দিয়েছেন, আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান। সো আমরা ডর টিমের কাছে যেটা শুনেছিলাম যে আপনার বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স আছে, আপনি নিজেও কিছু ঘটনার শিকার, তো যাই হোক, সো আমরা ঘটনার দিকে চলে যাই যে কি ঘটনা আসলে ঘটেছিল।
ভাই, আমি যে প্রথম যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা 2003 সালের দিকে ঘটে যাওয়া। তখন আমি ক্লাস 7 এ পড়ি আর আমার একজন কাজিন আছে, আমার কাজিন তখন ক্লাস 8 এ পড়ে। তো আমরা দুই বোন একসাথে ঘুমাচ্ছিলাম, বিকালে ঘুমানোর পরে যখন মাগরিবের আজানটা হয় সেই সময় মাগরিবের আজানে আমার ঘুমটা ভাঙে, আমি উঠলাম। উঠার পরে আমি দেখি যে আমার সাথে যে আমার কাজিন ঘুমাচ্ছিল, আমার বোন, সে ব্যথায় শব্দ করছে, সে ব্যথা পেয়ে শব্দ করছে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, মানে সে অন্যদিকে ফিরে শোয়া ভঙ্গিতে অন্যদিকে মুখ করে সে শব্দ করছে এবং মানে সে খুবই কাতরাচ্ছিল ব্যথা, আমি জিজ্ঞাসা করলাম যে তোর কি হলো? তখন সে আমাকে উঠে বলতেছে যে তুই তো আমাকে মারলি, তুই আমাকে আবার জিজ্ঞাসা করিস কেন? আমি খুবই অ্যাস্টনিশড হয়ে গেলাম, যে আমি কি করলাম, আমার তো মাত্রই ঘুম ভাঙলো। তো ও আমার কথাটা বিশ্বাস করছে না। আমি বললাম যে আমি তো তোকে হিট করিনি, বলে তুই করছিস। একটা পর্যায়ে আমি ওকে মানে কি বিরক্ত হয়ে ওকে কিছু কথা বলে আমি চলে যাই যে আমি এটা করিনি, সো এটা আমি এটা নিয়ে কোনো কথা শুনবো না। তো আমি যখন ফ্রেশ হয়ে আসলাম তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ কি এইভাবে করে মিথ্যা কথা বলবে? এমনও তো হতে পারে যে ও স্বপ্ন দেখেছিল, আমি ঘুম থেকে উঠে রাগ করে ওর সাথে এইভাবে একটা বিহেভ করে ফেললাম। আমি ওকে জিজ্ঞাসা করি আসলে ব্যাপারটা কি, ও একটু ক্লিয়ার হোক। আমি ওকে বললাম যে আচ্ছা এমনও তো হতে পারে যে তুই স্বপ্নে দেখছিস এরকম কোনো ব্যাপার। তো তখন ও বলল যে না আমি স্বপ্নে দেখি নাই, আমার ঘুম ভেঙে গেছে, আমি দেখলাম তুই শোয়া থেকে উঠে আমার বুকে একটা ঘুষি মারলি, তারপর থেকে আমি পেইনে, আমার তুই জানিস যে আমার হার্টের প্রবলেম আছে, তারপরে তুই আমাকে এইভাবে মারলি। আমি তখন চিন্তা করলাম যে আমি করি নাই, আমি কনফিডেন্ট, ও এত কনফিডেন্টলি বলতেছে যে আমি করছি কাজটা। তো আমরা যেহেতু ছোটকাল থেকে কিছু এক্সপিরিয়েন্স ফিল করতাম যে ঘুমোতে গেলে প্রবলেম হয়, আমরা ব্যাপারটা জানতাম যে আমাদের সাথে কিছু একটা আছে প্রত্যেক কাজিনের সাথেই। তো একটা পর্যায়ে আমার চিন্তা হলো যে এটা ওই রকম কোনো কিছু না তো যে আমার রূপ ধরে এসে এইভাবে, কারণ আমি আর আমার কাজিন যে বিছানায় ঘুমাচ্ছিলাম সেখানে দুইটা মানুষ দুই কিনারে ঘুমায় থাকলে মাঝখানে যথেষ্ট স্পেস থাকে, এবং আমি কিন্তু উঠার পরে দেখছি ও অন্য কিনারে অন্য পাশে ফিরে এরকম ব্যথায় কাতরাচ্ছে, আর আমি উঠছি একদম আরেকটা পাশ থেকে। আমি উঠার পরে
আপনাদের বিছানাটা এতই বড় ছিল যে যথেষ্ট পরিমাণ ডিস্টেন্স ছিল দুজনের মাঝে, এমন হতো যে খুব কাছাকাছি ঘুমানো হয়েছে, বিছানা ছোট, ঘুমের মধ্যে হয়তো আঘাত লেগে যায়।
হ্যাঁ হ্যাঁ,
তো সেটা হওয়ার
সেটারও চান্স ছিল না। তো তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে যে ও এত কনফিডেন্টলি বলছে, আমি ওকে এইভাবে বললো ব্যাপারটা বিশ্বাস করবে না, তো আমি যে অপরাধটা করিনি এটা কিভাবে ওকে বিশ্বাস করানো যায়। তখন আমার মাথায় একটা ক্লু আসলো যে একটা জিনিস বলে রাখি যে আমরা যখন ছোট ছিলাম আমাদের ফ্রিকোয়েন্টলি আমাদের চুল কেটে দেওয়া হতো, ছোট করে রাখা হতো, তো সেই দিনই আমার চুল কেটে বয়কাট করা হয়। তো তখন আমি আমার কাজিনকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুই আমার চুল কেমন দেখছিস? তখন ও একদম মানে কি কিছুক্ষণের জন্য পুরো কোনো কথা নেই ওর মুখে, একটা পর্যায়ে ও আমার দিকে তাকায়, হ্যাঁ অবাক হয়ে আমার দিকে তাকায়, বলতেছে যে আমি তো দেখলাম তোর চুল বড়, কিন্তু তোর তো আজকেই চুল কাটা হয়েছে, আমি এটাই এক্সপেক্ট করছিলাম। তখন যখন ও আমাকে বলল আমি দেখলাম তোর চুল বড় বাট তোর চুল কাটা, তার মানে তুই ছিলি না, তখন আমি ওকে বললাম তাহলে তাহলে তুই নিজেই জিনিসটা তাহলে জাজ কর যে তাহলে ব্যাপারটা কি ঘটছে। এবং এর পরবর্তীতে আমরা মুরব্বীদেরকে ব্যাপারটা জানানোর পরে তারাও এই চুলের ব্যাপারটা বলার পর হ্যাঁ যে আসলে ব্যাপারটা উইয়ার্ড ছিল যে তার চুল বড়,
আপনি ছিলেন,
আমি ছিলাম না। এবং সে যখন আমার বোনকে অ্যাটাক করে তখন তার চেহারার এক্সপ্রেশনটাও স্বাভাবিক ছিল না, সে যেন ইচ্ছা করে একটা মানুষকে অ্যাটাক করছে, যেন ইন্টেনশনালি একটা মানুষ অ্যাটাক করছে এরকম একটা ভাব ছিল চেহারায়, কোনো বিমর্ষতা বা ঘুম থেকে ওঠা এমন কোনো ভাব দেখে নাই, যে কারণে ও খুব রাগ হচ্ছিল যে আমি ইচ্ছা করে কেন করলাম। বাট তখন ওই ব্যাপারটা ও স্মরণ করতে গিয়ে ও জিনিসটা মিলে মানে ও নিজেই প্রমাণ পেয়ে গিয়েছে হ্যাঁ যে এই জিনিসটা অন্য কিছু ছিল।
এবং সেই অন্য কিছুটাই আমরা একটু জানতে চাই। একটু আগে আপনি বলেছিলেন যে আপনাদের প্রত্যেক কাজিনের সঙ্গেই কিছু না কিছু আছে, আসলে ঘটনাটা কি আছে?
ব্যাপারটা হচ্ছে আমরা ছোটকাল থেকেই মানে ঘুমাতে এই প্রবলেমটা ফিল করতাম যেটাকে সবাই বোবায় ধরা বলে। তো আমরা প্রত্যেকে যখন একটু বুঝতে শুরু করেছি, যেমন টুতে পড়ি ছিতে পড়ি, সেই সময় থেকে আমাদের ঘুমের প্রবলেমটা তো বড়রা বলতো যে তোমাদের ঘুমের পজিশনে কোনো প্রবলেম, কিন্তু আমরা একটা পর্যায়ে দেখলাম আমরা যেভাবে করেই ঘুমাচ্ছি দেখা যাচ্ছে এক রাতে 20-25 বার, মানে কোনো কোনো দিন এত বেশি যে দিনের বেলা ঘুমাতে গেলেও হচ্ছে, রাতে ঘুমাতে গেলেও হচ্ছে, বারবারই যদি একটা মানুষ এমন হয় তখন তো এটা শোয়ার পজিশনের কথা বলা যাচ্ছে না, যে আমার বোবায় ধরছে, বারবারই আমার এরকম হাত পা ফ্রিজ হয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে মানে সবাই জিনিসটা বুঝতে শুরু করলো যে আমরা প্রত্যেকেই একটা কোনো কিছুর একটা ব্যাপার সাফার করছে সবাই।
একটু আমাকে বলেন যে ওইটা কি শুধু আপনাদের কাজিনরাই কি এই ঘটনার মধ্যে পড়তো নাকি আপনার বাবা মা, উনারাও কি সেম প্রবলেম?
না, বাবা মাদের মধ্যে শুধুমাত্র আমার মানে যেই কাজিনের সাথে আমার ঘটনাটা ঘটে যায় ওর মায়ের ক্ষেত্রে এই প্রবলেমটা ছিল। আমরা ছোটকাল থেকেই জানতাম যে আন্টিকে ঘুমের সময় ডিস্টার্ব করে, আর আমরা একটু বড় হতে যখন শুরু করছি 2-3 পড়ি মাত্র তখন থেকে সেম জিনিসটা আমরা ফিল করতে শুরু করেছি। তো একটা পর্যায়ে যে এমন যে আমরা হিসাব করে দেখতাম যে একই দিনে সবাই হয় কিনা, আমরা দেখতাম যে আজকে যদি আমি এই প্রবলেমটা ফিল করি বাকি কাজিনরা ওই জিনিসটা ফিল করেনি, অর্থাৎ এক এক দিন এক একজনই ফিল করত, এট এ টাইম সবাই ফিল করত না।
একটা জিনিস হচ্ছে আপনাদের
মাঝে বুঝতে চাইতাম যে একজনই কিনা,
অদ্ভুত কোনো কিছু একটা ঘটছে।
হ্যাঁ,
সো আমার ধারণা যে এটার একটা খুব অতীত কোনো কি ইতিহাস আছে?
হ্যাঁ হ্যাঁ, এটার একটা অতীত ইতিহাস আছে, সেটা হচ্ছে যে ওই যে খালার কথা বললাম, এই খালা যখন ছোট ছিলেন তো ওনার ইমিডিয়েট বড় যেই বোন আমার সেজো খালা, উনি অনেক সুন্দরী ছিলেন ওই বয়সে, মানে কিশোরী বয়সের কথা। তো ওনাকে একটা জিনিস এরকম পজেস করে, আমরা যেটা জানতে পেরেছি পরবর্তীতে, ওঝা ডাকা হয় এবং উনি মানে কি মানে অস্বাভাবিক বিহেভ করা, 10-12 জন মিলে তাকে ধরে রাখতে পারছে না, সে বলছে আমি চলে যাব আমি চলে যাব, এবং তার হাত পা ঝাঁকুনি দেওয়া এই ব্যাপারটা হয়। তো একটা পর্যায়ে ওঝা ডাকার পরে তাকে অনেক রকম ইয়ে করার পরে সে জিনিসটা বলে যে আমি চলে যাব, তো তখন বলে যে তুই যাবার আগে একটা সাইন রেখে যা। সেই তখন সে কলসি নিয়ে যায় এবং কলসিটা ভেঙে ফেলে যায় এবং আমার খালা সেন্সলেস হয়ে যায়।
এটা হচ্ছে আপনাদেরও জন্মের আগের ঘটনা?
হ্যাঁ হ্যাঁ,
তখন থেকে আসলে মূলত আপনাদের ফ্যামিলির পুরো মানে ফ্যামিলির ইতিহাসে একটা জিনিস নতুন করে যুক্ত হয়।
হ্যাঁ হ্যাঁ,
ওকে।
তো এরপরে যে জিনিসটা হয়, আমার ওই খালা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমার ওই খালা একদিন মানে তখনও সে ভয় পায় ব্যাপারটা নিয়ে, তার মধ্যে ভয় ঢুকে গেল, এই জন্য সে তখন ওয়াশরুমে একা যেত না। তখন সে করে কি, আমার ছোট খালাকে মানে যেই খালা সবচেয়ে বেশি প্রবলেম ফিল করে এখন, তাকে সাথে নিয়ে ওয়াশরুমে যায়, বলে যে তুই বাইরে দাঁড়িয়ে থাক, আমি বের না হওয়া পর্যন্ত তুই যাবি না। তো আমার ছোট খালা বাইরে দাঁড়িয়ে একটু দুষ্টুমি করে বলে যে আপা আপনি এত ভয় পান, আমি ভয় পাই না, দেখেন আমি আপনার মতো ভয় পাই না, আপনি অনেক ভীতু। তো এরকম একটা কথা বলার পরে একটা পর্যায়ে আমার সেজো খালা উনি ওয়াশরুম থেকে খুব রাগান্বিত হয়ে ক্ষিপ্র গতিতে বের হয়ে জাস্ট আমার ছোট খালাকে চেস করে যে তুই এরকম বললি আমাকে। তখন দুইজনই দৌড় দেয়, মানে ছোট খালাকে চেস করে, ছোট খালা ভয়ে একটা দৌড় দেয়, তার পিছে পিছে যে সেজো খালা আসে, বাসায় আসার পরে নর্মাল হয়ে যায়। কিন্তু ঠিক সেই দিন রাতের থেকেই আমার ছোট খালার ঘুমের সমস্যা শুরু হয়। আমার খালা আর কি বিভিন্ন রকম ভৌতিক স্বপ্ন দেখত, প্লাস সে ঘুমাতে পারত না, তার শরীর ভার হয়ে আসতো এবং এটা একের পর একবার মানে হতে থাকে, এবং আমার খালা অত্যন্ত ভীতু হয়ে যায়, তার ভেতরে ভয়টা বসে যায় যে আমি ঘুমাতে গেলেই আমাকে কিছু একটা আমার আশেপাশে আসে। এবং এখনো আমার খালা একা ঘুমাতে পারে না,
সে ঘুমানোর মধ্যে সে ঘুমলেই কোনো কিছু তার সাথে
কিছু হয়, এবং সে সারা রাত আর ঘুমাতে পারত না, বারবারই এরকম হতো, ঘুম ভেঙে যেত, এবং এখনো সে একা থাকতে পারে না। একটা পর্যায়ে আমার খালার সাথে প্রবলেমটা হতে থাকে, পরে আমার খালার বিয়ে হয়, তারপর ওনার যে বড় মেয়েটা, ও যখন ছোট ছিল তখনও আন্টি প্রবলেমটা ফেস করতো, আমার খালাতো বোন তখনও কিছু প্রবলেম ফেস করতো না। এই আমরা যখন সব বড় হচ্ছি, আমরা কাজিনরা মোটামুটি কাছাকাছি বয়সের ছিলাম, আমরা প্রত্যেকে আমরা ছেলে মেয়ে প্রত্যেকটা কাজিনই এই জিনিসটা ফিল করতাম, ঘুমের সময় এই প্রবলেমটা হয়। কিন্তু একটা পর্যায়ে যে দেখা যায় যে এই জিনিসটা সব কাজিনদের মধ্যে একটা পর্যায়ে যে আমাকে অনেক বেশি সাফার করতে হচ্ছে, অন্যদের তুলনায় একটা পর্যায়ে আমি অনেক বেশি সাফার করতে থাকি।
কিরকম?
ঘুমের মধ্যে এই ব্যাপারটা এত ফ্রিকোয়েন্ট হয়ে যায় যে একটা পর্যায়ে আমি মানে কি আমি ওই আমার খালার মতো যে একটা ভয়ের ভাব চলে আসা, একা ঘুমাতে না পারা এবং ঘরের মধ্যে কিছু এক্সিস্টেন্স ফিল করা, একটা পর্যায়ে আমি ঘরে হাঁটার শব্দ, তারপরে কোনো একটা জিনিস হয়তো ঘরে কেউ নাড়াচাড়া করছে।
তখন
আমি স্কুলে পড়ছি, এই যেমন আমি যখন 4-5 পড়ি ততদিনে আমি পুরোপুরি এই ব্যাপারটা একেবারে মানে একটা ভীত সন্ত্রস্ত থাকা, একা ঘুমাতে না পারা, ঘরের মধ্যে কেউ না থাকলে কিছু টের পাওয়া, হ্যাঁ কিছু ফিল করা, এই ব্যাপারগুলো পুরোপুরি ভাবে আমি ফিল করতে থাকি যে কিছু একটা ঘরের মধ্যে এক্সিস্ট করছে। আমার সাফারিংটা এমন একটা পর্যায়ে গেল যে মানে আমি পুরো স্কুল লাইফ, তারপর কলেজ লাইফ আমি সবসময় এটা সাফার করতে করতে একটা পর্যায়ে মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। তো আমার এটা মনে হতে পারে যে একটা বাচ্চা মেয়ে হয়তো মনের মধ্যে ভয় বসে গিয়ে,
এক্সপেরিয়েন্সটা আপনার স্কুল লাইফে ছিল,
হ্যাঁ
হয়তো আপনি ভয়ে ভাবছেন যে এই জিনিস,
হ্যাঁ একটা ভয়ে ভেতরে ঢুকে গিয়ে হয়তো আমার মস্তিষ্ক এরকম কিছু আমার সামনে প্রেজেন্ট করছে। তো অনেকে ব্যাপারটা এভাবেই নিত। তো যখন এই জিনিসটা আমি যখন কলেজে উঠে গেলাম, তারপর কলেজ শেষ করে যখন আমি অনার্সে ভর্তি হলাম, তখনও এই জিনিসটা কন্টিনিউ করছে। এরপরে কিন্তু আমার বাবা আমার মা ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবতে শুরু করছে যে
তখন যখন আপনি অনার্সে পড়েন তখনও কি আপনি অন্য কোনো কিছুর এক্সিস্টেন্স আপনাদের বাসায়?
একই রকম এক্সিস্টেন্স টের পেতাম এবং ঘুমের প্রবলেমটাই ছিল মেইনলি। একটা পর্যায়ে যে আরো ক্লিয়ার ভাবে টের পেতে শুরু করলাম যে কোন একটা কিছু ঘরের মধ্যে শব্দ করছে। আরেকটা ব্যাপার হতো, সেটা হচ্ছে লাইটের সুইচের শব্দ, যে জিনিসটা এই জিনিসটা এখনো হয়, আমি এটা শুনতে পাই।
মানে কি রকম?
মনে হলো যে কেউ একদম আমার মাথার কাছে যে ওয়াশরুমে যে লাইট, ওয়াশরুমে তো দরজা বন্ধ থাকে, লাইট জ্বললো কিনা বোঝা যায় না, আমরা দরজা বন্ধ রাখি যে কারণে, কিন্তু মনে হলো একবার ওটাকে অন করা হলো একবার অফ করা হলো এরকম একটা শব্দ,
মানে একদম
না চলতে না, একবার দুইবার, বেশি হলে দুইবার, একদম রিসেন্ট কয়েকদিন আগেও এই শব্দটা আমি পেয়েছি। আমার বাবা কাজা রোজা রাখতে গিয়ে আমি তাকে সেহেরি খাওয়ানোর জন্য যখন উঠি, আমি তাকে খাওয়াচ্ছি, আমি রুম থেকে টের পেলাম যে আমার ওয়াশরুম যেটা ওখানে সুইচের ওখান থেকে মনে হচ্ছে যে সাউন্ডের সোর্সটা ওইটা, একবার কেউ অন করলো একবার কেউ অফ করলো,
লাইক একটা দরজা বন্ধ আছে ওয়াশরুমটা, লাইট নিভানো আছে, কেউ একজন অন করে ভেতরে গেল।
আবার ভাই ওখানে এমন একটা একটা সুইচ আছে যেটার সাথে কোনো কানেকশন নেই, আমি জানি না কোন সুইচটা অন করেছে, কিন্তু সুইচের শব্দটা আমি পরপর দুইবার পেলাম। তো এরকম একটা,
এমনি কি অন্য বাসায় ধরেন অন্য কোনো কিছুর এক্সিস্টেন্স বলতে কেউ হাঁটা চলা?
হ্যাঁ, হাঁটা চলার শব্দটা একদম স্পষ্ট বোঝা যায় যখন পিনপত নীরবতা থাকে ঘরে। একটা মানুষ কিন্তু হাঁটলেও ফ্লোরে একটা সাউন্ড, যে একটা মানুষ এটা হাঁটা শব্দ, হ্যাঁ একদম মাথার কাজ দিয়ে হেঁটে বিছানার পাশ দিয়ে যে কেউ একজন চলে গেল এরকম শব্দ। তারপরে মাথার কাছে এরকম যে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলার শব্দ, যেটা এরকম শব্দ যেটা আমার মা নিজেও শুনেছে। একদিন আমার মা শুয়ে আছে, আমি ভাবলাম যে আম্মু হয়তো ঘুমিয়ে পড়ছে, আম্মু ঘুমিয়ে পড়ছে দেখে আমি একটা শব্দ পেলাম, ঠিক কোন রকম ভয়েস ছাড়া, যখন মানুষ মুখ দিয়ে হা করে শ্বাস ফেলে যে শব্দ একদম ক্লিয়ার মাথার কাছ থেকে। আমি এখন ভাবছি যে আমি কি আম্মুকে উঠিয়ে বলবো যে আম্মু এরকম একটা শব্দ, কিন্তু আসল কথা কি আম্মুও ঘুমায় নাই, শব্দটা আম্মু শুনে আম্মুই আমাকে কোশ্চেন করলো যে তুমি কি এরকম একটা কোনো শব্দ পাইলা। আমি তখন আম্মুকে বললাম আম্মু এরকম এরকম নিঃশ্বাসের শব্দের মতো, বললো হ্যাঁ। তখন আমি,
দ্যাট মিন্স হচ্ছে একই সময় আপনারা দুজনই,
হ্যাঁ সেম টাইমে আমরা দুজন,
কেউ একজন আপনাদের কানের কাছে এসে দীর্ঘশ্বাস
ফেলে গেল, এবং মানে আমি যেটা প্রশ্ন করবো কিনা ভাবছি কিন্তু সেই আমাকে কোশ্চেনটা করলো,
প্রশ্ন করে বলেছে।
পরে আম্মুই আমাকে বলতেছে যে থাক ভয় পেও না, ওই জিনিসটা বোধহয় এরকম আমাদেরকে মানে কি ভয় দেখানোর চেষ্টা করছে। তো পরে ঘুমিয়ে পড়ি, ওই দিন রাতে কোনো কিন্তু প্রবলেম হয়নি আমার যেটা মনে আছে, কিন্তু তার অল্প কিছুদিন পরে আবার যখন মানে প্রবলেমটা একটু গ্যাপ দিয়ে দিয়ে হতো, কিন্তু প্রায় আমার ঘুমের সময় এই জিনিসটা হতো, দুই একদিন ভালো থাকতাম আবার দেখা যায় তো এরকম। তো এইভাবে চলতে থাকে। তো আমি আরেকদিন রাতের ঘটনা বলি, আম্মু আর আমি শুয়ে আছি, আম্মু ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমানোর চেষ্টা করছি, তো একটা পর্যায়ে আমার সেই প্রবলেমটা শুরু হয়, আমি ঘুমোতে পারছি না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। একবার আমি ওই জিনিসটা সাফার করছি, আরেকবার দেখা যাচ্ছে যে আমি কিছুক্ষণ স্বাভাবিক,
মানে কিছু সময়ের জন্য মনে হচ্ছে যে হঠাৎ বোবায় ধরছে,
আবার আমি স্বাভাবিক, আবার বোবায় ধরেছে, আবার আমি স্বাভাবিক। তো এইরকম একটা পর্যায়ে যে আমি যখন স্বাভাবিক,
মানে কিভাবে শুয়েছিলাম আপনার আর আপনার আম্মু কি পাশাপাশি?
পাশাপাশি শুয়েছিলাম, এবং আমি আম্মু যেই দিকে শুয়েছিল তার উল্টা দিকে কাত হয়ে শুয়েছিলাম, আম্মু ছিল
আপনার পেছনে, ছিল আপনার আম্মু,
আমার আম্মু ছিল, এবং আমার সামনে যে স্পেসটা ছিল এই জায়গায় একটা বালিশ রাখা ছিল। একটা পর্যায়ে যে লক্ষ্য করলাম আমার সামনে যে বালিশটা রাখা, এই বালিশটার উপরে উঠে আমার আম্মু শুয়ে আছে, একটু উঁচু হয়ে সে শুয়ে আছে এবং আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং তার চোখটা একটু লাল, যে মানুষ না ঘুমালে যেরকম লাল হয়ে যায় এমন লাল, এবং তার চাহনিটা স্বাভাবিক না, মানে আমি তার চাহনি দিয়ে জাজ করে ফেলছি এ আমার আম্মুর মতো দেখতে, কিন্তু এ আমার আম্মুর না,
হতে পারে না, মায়ের চাহনি বোঝা,
হ্যাঁ। এবং আমি আমি ফিল করছি আমার পিছনে, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার যে ভাইয়া আমি ওই সময় যে স্বাভাবিক অবস্থায় তার মধ্যে আমি চোখ মেলে যে তাকে দেখতে পেলাম, আমি কিন্তু পিছনে ফিরতে পারি, কিন্তু আমি পিছনে ফিরতে পারছি না, আমার শরীরে ওই পজিশনটা আসছে না, এবং আমি তখন বুঝে ফেললাম যে আমার সামনে অন্য কিছু, যেটা আমার আম্মুর রূপ ধরে, কারণ আমার আম্মু পেছনে থাকার কথা, আমার সামনে কিভাবে আসলো, এবং সে যেহেতু অস্বাভাবিক, আমি একটা পর্যায়ে মনে হচ্ছে যে আমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলবো, কিন্তু আমার মনের মধ্যে একটা জিনিস কাজ করছিল যে জ্ঞান হারানো যাবে না, কেন যেন ভয় হচ্ছিল যে আমি যদি আজকে জ্ঞান হারাই তাহলে বোধহয় আমি বেঁচেই থাকবো না। আমি জাস্ট চোখটা বন্ধ করে ফেললাম, আমি পেছনে ফিরতে পারি নাই, আমি চিন্তা করলাম আমি দেখি চোখটা বন্ধ করতে পারি কিনা, এবং দেখলাম চোখটা বন্ধ করতে পারলাম, এবং আমি মনে মনে আল্লাহকে ডাকছি যে আল্লাহ এখন জানি কি করে, যে আমার আম্মুর রূপ ধরে সামনে আসতে পারে সে অনেক কিছুই করতে পারে। একটা পর্যায়ে আমি চোখটা আবার খুললাম, তখন কিন্তু আমাকে বোবা ধরেনি ওই মুহূর্তে,
হ্যাঁ
তখন আমি স্বাভাবিক হয়ে চোখটা, এবার এবার আমার মনে হচ্ছে যে আমার শরীরের উপর আমার একটা কন্ট্রোল আছে, আমি চোখটা খুলে দেখি যে কিছু নেই আমার সামনে, যেভাবে বালিশ ছিল ওইভাবে বালিশ আছে, এবং তখন আমি পেছনে ফিরি, পিছনে ফিরে দেখি আমার আম্মু যথারীতি তার মতো করে ঘুমাচ্ছে, এবং আমি বুঝতে পারলাম যে ওই জিনিসটা আমার আম্মুর রূপ ধরে আমার সামনে এইভাবে তাকিয়েছিল। আমি চোখ বন্ধ করলাম ভয় পেয়ে, চোখ খুলে দেখি যে জিনিসটা ভ্যানিশ হয়ে গেছে।
অদ্ভুত, মানে একটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি যে অনেকেই হয়তো চিন্তা করতে পারে বউ ভাই ধরার জিনিসটা ডরে, এর আগে অনেকবার কথা হয়েছে এবং এটার সাইন্টিফিক কিছু ঘটনাও আছে, বিশেষ করে ঘুমানোর পজিশনের কারণে অনেক সময় বউ ভাই ধরে থাকে, কিন্তু যারা শুনছেন এতক্ষণ ধরে তার ঘটনাটা অনেকে হয়তো নোটিস করেছেন, এটা সে নিজেও জানে যে বউ ভাই কেন ধরে বা সাইন্টিফিক কি লজিকটা সে নিজেও জানে, এবং চেষ্টা করেছে ওই জিনিসটাকে কাটানোর জন্য, এবং সে যে পজিশনেই ঘুমাচ্ছে না কেন তার এই প্রবলেমটা হচ্ছে। এবং আপনি খুব স্বাভাবিকভাবে ঘুমিয়ে আছেন, আপনার পাশে যে ঘুমিয়ে আছে আপনি যদি উনাকেই অদ্ভুত ভাবে দেখতে পান, নিঃসন্দেহে এটার মতো ভয়ের কিছু নেই। আর যারা এই মুহূর্তে ডর শুনছে এই গভীর রাতে, যাদের মানে ঘরটা একদম ফাঁকা আছে, যদি এই মুহূর্তে খেয়াল করে যে তাদের আশপাশ দিয়ে কোনো কেউ হেঁটে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না, নিঃসন্দেহে এটা অনেক ভয়েরই কিছু একটা ঘটনা হবে। তো যাই হোক, আপনার আরো কিছু এক্সপিরিয়েন্স মনে আছে? আর একটা ঘটনা আমরা ডর টিমের সাথে শুনেছিলাম যে আপনার কোন একটা কাজিনের বাসায় কোন ধরনের কোনো কিছু মনে হয় প্রবলেম হয়।
জি ভাইয়া, আমার যেই কাজিনের সাথে আমি আমার যে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম, ওর বিয়ে হয়ে গিয়েছে, তো ও ওর আম্মুর সাথে থাকে, ও ওর ছোট বোন, এই তিনজন একসাথে একটা ফ্ল্যাটে থাকে, ওই বাসায় প্যারানর্মাল ঘটনা ঘটে।
কিরকম?
আমার কাজিনকে যেহেতু তুলে দেওয়া হয়নি আমার দুলা ভাই, উনি মাঝে মধ্যে ওদের বাসায় বেড়াতে আসে, ওদেরকে দেখে যায়। একদিন রাতে ভাইয়া ওখানে স্টে করছে, তো আমার আন্টি জেগেছিল রাত একটা কি দেড়টার সময় হবে, আন্টির ঘরের দরজাটা ফাঁকা ছিল, তো আন্টি যে জায়গা থেকে শুয়ে থাকে ওই ফাঁকা দরজা দিয়ে দেখা যায় যে সামনে ডাইনিং রুমে ফিল্টার রাখা, ওইটা একদম আন্টির অ্যাঙ্গেলে থাকে।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 81তম পর্ব আপনারা শুনছেন, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি। রাত অনেক গভীর, বিশেষ করে ঢাকার বাইরে যারা কিংবা ঢাকার আশেপাশে যারা টর শুনছেন এই মুহূর্তে, তাদের জন্য অনেক বেশি রাত। দেশের বাইরে থেকে যারা শুনছেন তাদের জন্য হয়তোবা বাংলাদেশের এই গভীর রাতের ফ্লেভারটা তারা নাও পেতে পারেন সময়ের তারতম্যের কারণে। রাত যতটা গভীর হয় ডর ততটা গাঢ় হয়। প্রিয় শ্রোতা, আজকের অতিথি তিনজন, অমি, হাবিবা এবং সানি নিয়ে আপনারা শুনছেন ডরের 81তম পর্ব। একটু পরেই ডরের রেসিপিটা আমি জানিয়ে দিচ্ছি, তবে তার আগে ছোট্ট একটা বিরতি মাত্র 5 মিনিটের। ফিরব ঠিক রাত একটায়। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনে থাকেন আপনি, সত্যি সত্যি ভয়ের অনুভূতিটা যদি অন্তরের মধ্যে গাঁথতে ইচ্ছে হয়, তবে ডরের রেসিপিটা ফলো করুন। আপনি কিংবা সাথে আরো একজন বন্ধু, ঘরের বাতিটা নিভিয়ে দিন, একেবারে পিন অফ সাইলেন্স, নীরব একটা পরিবেশ তৈরি করুন, সম্ভব হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, এরপর রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন, শুনতে থাকুন ডর। আর যে কিবরিয়া আপনার সঙ্গে আছে, সঙ্গে আছে সুমন ও রেহান, সাউন্ডে আছে লোপান। ডর।
তো আমার আন্টি জেগেছিল রাত একটা কি দেড়টার সময় হবে, আন্টির ঘরের দরজাটা ফাঁকা ছিল, তো আন্টি যে জায়গা থেকে শুয়ে থাকে ওই ফাঁকা দরজা দিয়ে দেখা যায় যে সামনে ডাইনিং রুমে ফিল্টার রাখা, ওইটা একদম আন্টির অ্যাঙ্গেলে থাকে, তো ওখানে কেউ যদি পানি নেয় আন্টি দেখতে পাবে, তো আন্টি দেখলো যে ভাইয়া উঠে পানি খেয়েছে, পানি খাওয়ার পরে উনি চলে গেল। তো আমার আন্টি সকালবেলা এমনি জিজ্ঞাসা করলো যে তোমাকে যে দেখলাম তুমি রাতে পানি খেলা, তো তুমি অনেক রাত করে ঘুমিয়েছো, অনেক রাত জেগে কাজ করেছো। তো তখন ভাইয়া বলল যে হ্যাঁ আম্মা, আমি রাত জেগে কাজ করলাম, আপনি তো আমার সামনেই দাঁড়িয়েছিলেন আমি যখন পানি খাচ্ছিলাম।
একটু একটু গেস করি, মানে এই ঘটনাটা এমন হয়েছে যে উনি যখন রাতে পানি খেতে এসছে,
হ্যাঁ,
উনি তখন দেখেছে যে উনার শাশুড়ি উনার সামনেই দাঁড়িয়েছিল।
হ্যাঁ হ্যাঁ।
এবং উনার শাশুড়ি বলছে যে উনি উনার রুম থেকে বিছানায় শুয়ে দেখছিল যে সে
পানি খাচ্ছে, এবং ওনার যে দরজার ফাঁকাটা দিয়ে আন্টি মানে নিজে দেখতে পাচ্ছিল ওই ফাঁকাটা দিয়ে, ভাইয়া ঠিক দরজার ওই জায়গাটা দাঁড়ানো অবস্থায় আন্টিকে দেখতে পায়। ভাইয়া যে পার্সনটাকে দেখতে পাচ্ছে সেই জিনিসটাকে তো আন্টিরও দেখতে পাওয়ার কথা, কিন্তু আন্টি ওখানে একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার ভেতর দিয়ে ওই পাশে একজনকে দেখলো যে একটা মানুষ মুভ করছে, অথচ ভাইয়া দেখলো যে ঠিক ওই দরজার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তখন আমার ভাইয়া বলল যে আম্মা আমি তো আপনাকে প্রায়ই দেখি এরকম, আপনি দাঁড়িয়ে থাকেন, আমাকে কিছু বলেন না। আমি ভাবলাম যে
এই ঘটনা ফ্রিকোয়েন্টলি ঘটছে।
হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি। এই আন্টি সেদিন কোশ্চেন করায় এই জিনিসটা তখন আন্টি বুঝতে পারলো যে এইরকম প্রায় সময় ঘটছে, এবং ভাইয়ার একটা ধারণা ছিল যে ভাইয়া এরকম এসে থাকাটা আন্টির পছন্দ না। তো এটা একটা ফ্যামিলির মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে যে সে যেন একটা পর্যায়ে বুঝে যে তাকে পছন্দ করা হচ্ছে না এই জায়গায়। এবং আমার ভাইয়া অলরেডি মনও করেছে যে শাশুড়ি তার উপর রেগে আছে, তার সাথে কথা বলে না, সে রেগুলার না আসুক, এমন পর্যায়ে চলে গিয়েছে ওদের বাসায় ব্যাপারটা।
এটা কি মানে আমরা শুনেছিলাম যে আরো কিছু একটা বিষয় আছে এটার সাথে জড়িত, যে এই বাসাতে উনার যে হাজবেন্ড, উনার যে শ্বশুর, তার ক্ষেত্রে এই সেম ঘটনা,
এই ধরনের ঘটনা যে আমার যে আঙ্কেল উনি দেশের বাইরে থাকেন, ওখানে উনি বাইরে জব করেন সৌদিতে। তো উনি যখন দেশে আসেন তখন দেখা যায় যে আমার আন্টি, যেটা উনি নিজে আমাদেরকে বলেছেন যে তোদের আঙ্কেল যখন আসে তখন আমার হাসতে ইচ্ছা করে না, আমার কিছুই ভালো লাগে না, মনে হয় সে চলে যাক, কিন্তু সে চলে যাওয়ার পরেই মনে হয় যে আমি তাকে মিস করছি। কিন্তু সে যেই মুহূর্তে স্টে করছে সেই মুহূর্তে এমন একটা অস্বাভাবিক একটা কেমন একটা জিনিস কাজ করে, মনে হয় যে সে চলে যাক, আমার নিজের কাছে ভালোই লাগে না ব্যাপারটা।
আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করবেন কি মানে ঘটনাটা কি এরকম যে ওই বাসায় কোনো মানে পুরুষ মানুষের অ্যাকসেপ্টেন্স টাই?
হ্যাঁ হ্যাঁ, কারণ আন্টিরা যেহেতু একদম একাই থাকে, মানে শুধু তিনজন মেয়ে মানুষই থাকে, আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, যে কোনো পুরুষ মানুষের,
আপনারা বলতে যাচ্ছেন যে ওখানে কিছু একটা জিনিস আছে, কোনো কিছু একটা শরীরে কিছু আছে,
কিছু আছে যে পুরুষ মানুষদের, হ্যাঁ, এই মহিলারা একা থাকুক এবং সে এখানে স্টে করবে, এরকম একটা ব্যাপার।
এটা কি এখনো ঘটে?
এটা এখনো ঘটে, এবং এটা আসলে বাসার কারণে না, আমি এটা ক্লিয়ার করতে চাই যে আন্টিরা যেই বাসায় যে ভাড়া থাকে সেই বাসায় এই ঘটনাটা ঘটে
তাদের সাথেই
সাথে। এবং যেটা আমরা ধারণা করি যে শুরু থেকে যে জিনিসটা ছিল এই জিনিসের অ্যাক্টিভিটিটাই এখনো কন্টিনিউ করছে, যেটা আন্টির সারা জীবন ঘুমানোর সমস্যা, আন্টির একা থাকার সমস্যা, সেই জিনিসটাই এখন একটা পারিবারিক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটের দিকেও একটা মানে একটা ভূমিকা রাখছে। হ্যাঁ,
ওকে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনার পার্সোনাল লাইফে কি অবস্থা এখন, আপনি কোনো কিছু ফেস করছেন বর্তমান সময়ে?
বর্তমান সময়ে আমি যেটা ফেস করি সেটা হচ্ছে ভাইয়া, একটা ব্যাপার কি, আমরা সবাই না জিনিসটা অভ্যস্ত হয়ে গেছি যে আমরা দেখা যায় ঘরের শব্দ পাচ্ছি, তারপরে আমাকে ডাক দেয় আমার আম্মুর কণ্ঠস্বর। এই জিনিসটা আমি অনেকের কাছে শুনেছি যে এটা অনেক সময় এমনি থেকেও হয়, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা এমনি থেকে হয়তো কোনো কোনো সময় হতে পারে, কিন্তু সেম ঘটনা আমার আন্টির বাসায়ও হয়, যে আমি যে দুলা ভাইয়ের কথা বললাম তার নাম ধরে ঠিক আমার আন্টির কণ্ঠস্বর ধরে ডাকা হয়, পরে ভাইয়া যখন রেসপন্স করতে যায় যে দেখে যে আন্টি হয় ঘুমের, কিংবা আন্টি বাসায় নেই, সে তার কাজ করছে, অফিসিয়াল কাজ করতে করতে শুনলো, সে ব্যস্ততার মধ্যে উঠলো, তখন যে দেখলো এরকম একটা জিনিস যে কেউই নাই, এবং মানে ওনাকে এই ধরনের শব্দটা বেশি ফেস করতে হয়। আর আমি এই জিনিসটা ফেস করেছি যে আম্মুর নাম ধরে ডাকে, বাট পরে দেখি যে কিছুই না, আমি আম্মুকে জিজ্ঞাসা করি, বলে না আমি তো তোমাকে ডাকিনি।
ওকে, মানে কি বলবো, আর কিছু বলার নেই, মানে দ্যাট মিন্স এখনো পর্যন্ত আপনার সাথে এই ঘটনা কোনো না কোনো ভাবে ঘটছে, এবং যেটা সূত্রপাত হয়েছিল আপনাদের জন্মের আগে, পুরো ফ্যামিলিতে বিষয়টা কিছু না কিছু একটা অ্যাকসেপ্টেন্স, এবং কোনো কিছু একটা জিনিস আপনাদেরকে মানে অবজার্ভ করছে, আপনাদেরকে কোনো কোনো জায়গায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শুধু আমরা এতটুকুই বলতে পারি, আমরা দোয়া করতে পারি যে এটা আপনাদের কোনো ক্ষতি না করুক, এটা যেন আপনাদেরকে ছেড়ে চলে যায়।
ওয়েল, ডর মানেই আমরা এক একজন অতিথির এক একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, হোয়াটএভার উই সেই, সেটাই আমরা শুনতে থাকি, এবং সেই শোনার মধ্যে এমন কিছু অভিজ্ঞতা আমরা অনেক সময়ই পাই যে এই অভিজ্ঞতার পেছনে আসলে কোনো মোটিভ পাওয়া যায় না। আলটিমেটলি ইট টার্নস আউট টু বি সামথিং হরিফাইং অ্যান্ড এট দ্য সেম টাইম আনসলভড মিস্ট্রি, অনেকটা রহস্যের মতন হয়ে যায়, যে এই রহস্য হয়তো ভেদ করা গেলে অন্য কিছু পাওয়া যেত, কিন্তু যতক্ষণ পর্যন্ত রহস্য ভেদ না করা যাচ্ছে সেটাকে ভৌতিকই মনে হয়। এই ধরনের কিছু ঘটনা আমরা ডরে পেয়ে থাকি অনেকজনের মধ্যে। আমাদের সাথে আজকে সানিও আছে, সানি আগেও একবার এসেছিল আমাদের সাথে এই অনুষ্ঠানেই, তখনও তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল, আজকে আবারও কিছু এক্সপিরিয়েন্স সে শেয়ার করবে। সো সানি, কি করছো এখন?
এই তো আমার ইঞ্জিনিয়ারিং করছি এখন, আমি অ্যাকচুয়ালি একটু গ্যাপ দিয়েছি, জাস্ট I'm transferring my credit abroad, so এই আর কি যাওয়ার জন্য ট্রাই করছি।
Alright, so যে এক্সপিরিয়েন্স গুলো তুমি আজকে আমাদের সাথে শেয়ার করবে, it happened to you নাকি অন্য কারোর সাথে ঘটনা ঘটেছে?
না, এগুলি সবগুলি অন্য কারোর সাথে। আমি একবার লাস্ট আসার পরে আমারগুলি শেয়ার করার পরে আমার মাথায় আসলো যে কেননা আমি মানুষের কাছ থেকে জেনে আমি আরো শেয়ার করতে পারবো, মানে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলো, কিছু ঘটনা আমি আজকে নিয়ে এসেছি আর কি বলার জন্য।
চলো আমরা একবারে এখন এক্সপিরিয়েন্স এর মধ্যে ঢুকে যাই।
তো এটা খুবই ছোট একটা ঘটনা, যেটা হলো মানে আমার ছোট মামা আমাকে বলেছে, উনি নিজে ওখানে ছিলেন, উনার চাচা মারা যান। তো যে মারা যাওয়ার পরে দাফন করার জন্য যে টাইমটা জানা যায়, নামাজ পড়ে টড়ে একদম রাত হয়ে গেছে, গ্রামের বাড়িতে যেটা হয় যে কবরস্থানটা একটু দূরে থাকে, তো ওখান থেকে ছোট মামারা আর কিছু যারা চাচারা ছিলেন উনারা সহ খাটিয়াতে উঠে যখন নিয়ে যাচ্ছে কবরস্থানে যে এখন দাফন করবে, তো কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য যখন সবাই রওনা হলেন, বেশি না যেহেতু রাত হয়ে গিয়েছিল বেশি মানুষজন হয়নি, তো তিন চারজন পাঁচজন এরকম নিয়ে যাচ্ছিল, এর মধ্যে উনার যে ছোট চাচা উনি আমার ছোট মামাকে বললেন যে দেখ সামনে আমরা শ্মশান ঘাট পার করব।
আচ্ছা,
তখন মামা বলল যে হ্যাঁ তো কি সমস্যা তো নাই, শ্মশান ঘাট পার করি আর যাই পার করি, সমস্যা তো নাই। তখন বলতেছে না যদি কিছু ওখান থেকে কিছু যদি তুই শুনিস বা কিছু দেখিস তাহলে কি কাউকে কিছু বলা লাগবে না, তুই যেভাবে আসছিস সোজা হেঁটে আমাদের সাথে হাঁটতে থাকবি, সোজা যাবি, পিছনে তাকাবি না, কোনো জবাব দিবি না। তো
উনি ওনার মোটামুটি একটা ধারণা ছিল যে এই পথটাতে কোনো একটা সমস্যা আছে।
জি, এটা এটা এতটুকু বোঝা যাচ্ছে যে যেহেতু উনি আগে থেকেই ওয়ার্ন করা যে এই জিনিস হি ফেসড ইট
রাইট
বিফোর। এরপরে উনারা রওনা হলেন, রওনা হয়ে যখন আমার মামা কিউরিয়াস ছিল, যেহেতু বয়সও কম ছিলেন তো উনি কিউরিয়াস ছিল যে কি হতে পারে কি হবে, আর আর চোখে এদিক ওদিক তাকানো কিছু দেখতে পায় কিনা খোঁজ যেটা। তো এর মধ্যে যখন শ্মশান ঘাটের কাছাকাছি আসে, সোজা যখন হেঁটে শ্মশান ঘাটটা ক্রস করে, ক্রস করার পরেই পিছন থেকে গ্রাম্য ভাষায় ডাক দেয়।
ডাক দেয় কে?
কে? এটা এটা আসলে আনসল যে কে শ্মশান ঘাট থেকে ডাক দিচ্ছে একদম আমার মামাকে উদ্দেশ্য করে, এই যে নজরুল এইভাবে করে গ্রাম্য ভাষায় যেটা বলে, গ্রাম্য ভাষায় কথা বলল,
ওইখানের আঞ্চলিক ভাষায় কোন একটা কিছু বলল,
আঞ্চলিক ভাষায় বলল যে নজরুল কাকে নিয়ে যাচ্ছিস, কার লাশ, কে মারা গেছে। তো মামা জবাব দেননি অ্যাকর্ডিং টু উনার চাচা, যে যাতে জবাব টবাব না দেয়। সাথে সাথেই মামার যে চাচা ওয়ার্ন করেছিল উনি জবাব দিছে যে কেন তুই জানিস না কে মারা গেছে, আবার জিজ্ঞেস করতে আসিস কেন।
আচ্ছা, মানে ডাকটা শুধু মামা একা শুনেননি, চাচাও শুনেছেন।
জি, তো এটা বলেই উনারা ক্রস করে ফেলে, আর মামা কিউরিয়াস, এতই কিউরিয়াস যে লাস্ট পর্যন্ত উনি পিছে তাকাতে বাধ্যই হন, উনি আর নিজের কিউরিয়াসিটি থামায় রাখতে পারেননি, পিছে তাকায় দেখে কিন্তু কিছুই দেখতে পাননি।
আচ্ছা, ওখানে তো আরো কয়েকজন ছিল।
জি,
ওই চাচা এবং ওই মামা বাদেও।
জি,
তারাও কি শুনেছে?
সেটা আমাকে ওইভাবে বলা হয়নি।
তারা যদি সেই ডাকটা না শুনে অ্যাটলিস্ট চাচার দেয়া জবাবটা কিন্তু তাদের শোনার কথা।
অবভিয়াসলি এটা তো অবভিয়াসলি শুনেছে, যেটার কারণে আর যে চাচারা ছিলেন উনারা ওখানকার স্থানীয় এবং উনারা জানতেন যে কিছু ওখানে হচ্ছে, চলছে বা চলে।
আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম যে ওনারা যেহেতু কোনো রিয়্যাক্ট করেননি,
তার মানে ওনারা
বোঝা যায় যে ওনারা
জানেন, যেটার কারণে হয়তোবা ওনারাও কোনো প্রশ্ন করেন, ওনারা হয়তোবা আগের থেকেই প্রিপেয়ার ছিল যে শ্মশান ঘাট পার করব, এখানে কিছু না কিছু একটা হবে, সো ওইভাবেই প্রিপেয়ার ছিলেন। কিন্তু আমার এই চাচাটি অ্যাকচুয়ালি কোরআনে হাফেজ ছিল, খুবই ফরেস্টগার মানুষ ছিল, যেটার কারণে উনি হয়তোবা জবাব দেওয়ার যে সাহসটা করেছে,
সাহসটা করেছেন কারণ ওনার সেই জবাব দেওয়ার সাধনা করা হয়েছে,
সাধনা করা হয়েছে,
এই কারণে সে সাহসটা করতে পেরেছেন। ওয়েল, এই কথাটা বলার জন্য থ্যাংক ইউ সানি, বিকজ দেখা যায় যে অনেকে হয়তোবা এই ধরনের একটা ঘটনা ঘটলে এরপরের বার জবাব দেওয়ার চেষ্টা করবে, এই কারণে আমি বলে নিলাম যে তার জবাব দেওয়ার পেছনে আগে আসলে সাধনা ছিল,
সাধনা ছিল,
আদারওয়াইজ সবার
জবাব হয় তাহলে যে কোনো টাইমে যে কোনো কিছুই হতে পারে,
হতেই পারে। যাই হোক, এটা শুনলাম একটা এক্সপিরিয়েন্স, খুব ছোটখাটো হলেও একটু অন্যরকম, যে রহস্য আসলে আনসলভড। এছাড়া আর কোন এক্সপিরিয়েন্স সানি?
এটা থেকেই আমার যে আমার মামার যে চাচা জবাব দিলেন উনারই আরেকটা ঘটনা, এটা আবার এই এই ঘটনারই কিছু মান্থস পরেই ওনার সাথে এই ঘটনাটা ঘটে। তো উনি এরকম রাতের বেলা যাচ্ছিলেন, তো রাতের বেলা ওই যেটা
কোথায় ঘটে, আচ্ছা এর আগের ঘটনাটা আমরা কিন্তু ঠিক জানিনি লোকেশনটা,
লোকেশনটা অ্যাকচুয়ালি ফেনি
জায়গাটা,
কাতালিয়া একটা জায়গা আছে সাগরনয়ার ভিতরে, কাতালিয়া যে জায়গাটা ওখানে আর কি শ্মশান ঘাট আছে। তো ওখানে
আমার মনে হয় ডট টিম নিয়ে আমরা কিন্তু ওখানে যেতে পারি একবার অ্যাজ আ স্পট,
অবভিয়াসলি ওখানে গেলে আমরাও কিছু না কিছু এক্সপিরিয়েন্স তো করবই, যেহেতু আমার ও নানারাও যেহেতু
যাই হোক, এবারে আমরা এবারের ঘটনাটায় আসি, এটাও কি সেই ফেনীতে ঘটা?
একই জায়গায় ঘটা। তো উনি যেরকম হয় যে গ্রামে তো বাজার দূরে থাকে, বাজারে যতক্ষণ ছিল ওখান থেকে যখন রওনা দিল, রাতের বেলা রাত হয়ে গেছে, তো উনি রওনা দিলেন। আমাদের গ্রামে যেরকম অনেকজন এটাকে বলে থাকে দিয়া জিন, এরকম বলে থাকে অনেক জায়গায়, অনেক রকম বলে
ভুলু
অর সামথিং, এরকম টাইপের কিছু
ভুলিয়ে দেয়।
তো উনি যেরকম একই রাস্তায় অনেকক্ষণ যাবত একই জায়গায় হাঁটছে, উনি হঠাৎ করে বুঝতে পারলেন যে আমি কিছুক্ষণ আগে এই জায়গাটা ক্রস করেছি, এখন আমি আবার ক্রস করছি।
আচ্ছা,
এই জিনিসটা উনি বুঝতে পারলেন।
কত রাতে? অন্ধকার
তো ওখানে আগেও আমি বললাম যে উনি অনেক ফরেস্ট গার্ড ছিলেন, উনার সেরকম একটা ক্ষমতা ছিল, তো উনি সুরা কালাম পরে 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 আগাচ্ছে, তবুও আগাচ্ছে, একই জায়গায় দিয়ে ক্রস করলেও উনি আগায় যাচ্ছে। তো কিছুক্ষণ পরে এই জিনিস অফ হয়ে যায়, উনি তখন লিটারালি আগানো শুরু করে, যাচ্ছে ঠিক আছে এখন আর ওটা হচ্ছে না, কিন্তু সাডেনলি একটা ডিফারেন্ট কিছু উনি চোখে দেখতে পায়। হঠাৎ করে যখন উনি উনার সামনে ক্রস করছে, হেঁটে যাচ্ছে, সামনে দূরে একটা তাল গাছ দেখলো এবং উনি আগাচ্ছে, তাল গাছ বড় হচ্ছে, উনি যতটা তাল গাছের দিকে আগায় তাল গাছ ততটাই বড় হয়।
আচ্ছা,
উনি খেয়াল করে
লম্বায় বাড়ছে,
লম্বায় বাড়ছে। তো এটা উনি আসলে খেয়াল যখন করলো, সুরা কালাম পরে পরে আগাচ্ছে, তো আগাতে আগাতে একটা টাইমে ওই জায়গাটা ওই তাল গাছটা ক্রস করলেন।
আচ্ছা, শেষ পর্যন্ত
ক্রস করলেন, কিন্তু উনি যখন ক্রস করছিলেন তখনও তাল গাছটা অনেক বড়, অনেক বিশাল। উনি পিছনে না তাকিয়ে ক্রস করে কিছু দূর যাওয়ার পর যখন পিছনে তাকান, কিছু আওয়াজ আসে, যেই আওয়াজটা উনাকে পিছনে তাকাতে বাধ্য করে। উনি পিছনে তাকান, পিছনে তাকিয়ে দেখলেন যে আগুনের যে ফুলকি হয়, যে আগুনের যে কিছু একটা গোল, একদম গোল আগুনের একটা চাকা উনার দিকে ছুটে আসছে। তো উনি অনেক জোরে দৌড় দেন, সুরা কালাম তখনও পড়তে থাকে কিন্তু অনেক জোরে দৌড় দেন।
আচ্ছা,
একদম ওখানকার যে কবরস্থান, উনি সোজা কবরস্থানে ঢুকে যান।
আচ্ছা,
যেটা আমরা ন্যাচারালি জানি, আমাদের নিজেদের সবসময় ভয় লাগে, কবরস্থান পাস করতে থাকলে আমরা ভয় পাই, উনি সেই কবরস্থানেই ঢুকে যান। তো যখন কবরস্থান থেকে বাইরের দিকে তাকায় তখন দেখলো যে ওই আগুনের ফুলকিটা আর নেই,
পিছনে ঘুরেই উনি দেখলেন যে
আগুনের ফুলকিটা আর নেই, পুরো রাস্তা খালি, কোন আগুনের ফুলকি নেই। উনি পুরো রাত কবরস্থানে কাটিয়েছিলেন।
ওয়েল, আমি মানে তোমার একটা কথা ধরেই বলি, যেই কবরস্থানের কথা তুমি বলছো, যেই কবরস্থান উনি ঢুকেছিলেন, সেই কবরস্থানে একটু আগে তুমি যেই মামার কথা বলছিলে তার বড় ভাইয়ের একটা ঘটনা আছে, তার নাম হচ্ছে ইসলু। ওই ছেলেটার বয়স যখন 21, 20, 18 এরকম, তখন তার সাথে যেটা ঘটে, ওই কবরস্থানের সামনে দিয়ে সে যাচ্ছিল, তখন সন্ধ্যা 7:30 বাজে, মাত্র এশার আজান দিয়েছে, এভাবে সে আমাকে বলল যে হঠাৎ করে সে কবরস্থানের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে কোনো একটা কবরের উপরে একজন মানুষ বসে আছে। তো বসে আছে সে তখন একটু কিউরিয়াস যে কি ব্যাপার, কবরের উপরে বসে আছে, এটা আবার কেমন কথা। তো সে একটু সাহস করে তাকাচ্ছে, তখন লোকটা তাকে ইশারা করে ডাকলো, মোটামুটি বুড়ো একটা লোক, সে সাহস করে গেল ভেতরে। ভেতরে যাওয়ার পরে লোকটা বলল যে আমার পানি খাইতে ইচ্ছা করতেছে, পানি খাবি? তখন ও বললো যে আমার কাছে তো পানি নেই, আপনি পানি এখানে কোথা থেকে পাবেন, বাইরে যান, বাইরে অনেক দোকান টোকান আছে, ওখান থেকে পানি খান। বলে যে না, বাইরে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব না। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি কি আপনার জন্য পানি নিয়ে আসবো, ওই জন্য কি আমাকে ডাকছেন? হ্যাঁ, আমার জন্য একটু পানি নিয়ে আসো। তারপরে সে বের হলো পানি আনতে, জাস্ট মানে কবরস্থানে ঢুকে 4 কবর পরেই বা 3 কবর পরেই সেই লোকটার অবস্থান ছিল। সে পানি আনতে কবরস্থানের জাস্ট বাইরে এসে যখন ঘুরে তাকালো, লোকটার নাই, এবং নেই তো নেই।
কিন্তু এই যে মেসেজটা, এটা কি মিন করবে তাহলে, যে পানি খেতে ইচ্ছা করছে ওনার যেহেতু নেই, এই মেসেজটা কি?
আমি জাস্ট তোমাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে বললাম যে তুমি যার ঘটনা বললে সে ওই কবরস্থানে ঢুকে সিকিউর ফিল করেছে, আর আমি যার ঘটনা বললাম সে ওই কবরস্থানের ভিতরে ইনসিকিউর ফিল করে বাইরে চলে এসেছে। সো কখন যে কোথায় কি ঘটে আমরা কিন্তু আসলে শিওর না।
কিন্তু আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে উনি যেখানে ঢুকে সিকিউর ফিল করলেন, তো ওইখান থেকে আমি যখন অনেকজনকে জ্ঞানী মানুষ যারা আছেন জিজ্ঞেস করলাম, তখন একটা উত্তরে পাওয়া গেল যে যদি এরকম জিন, ভূত, প্রেত, যেটাই বলুন, এগুলো থেকে যদি এগুলো তোমাকে চেজ করে এবং এগুলো থেকে যদি বাঁচতে হয়, যদি পাক পবিত্র থাকো, কবরস্থানে ঢুকে যাও, কারণ কবরস্থান হলো সবচেয়ে পাক এবং পবিত্র জায়গা, এটা আমাকে উত্তর দেয়া হয়েছে।
আসলে যখন আমরা ভয় পাই বা ভয়ের অবস্থান তৈরি হয়, তখন কিন্তু দেখা যায় যে ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এই ব্যাপারটা তখন খুব খাটে, তখন আর আশেপাশে কেউ থাকে না, যারা ভয় পায় দেখা যায় কোনো না কোনো ভাবে একা পড়ে গেছে, সে
একাই পড়ে যায়
মোস্ট অফ দ্য টাইম
একাই পড়ে যায়,
তাই না? যাই হোক, তো এটা ছিল আরেকটা এক্সপেরিয়েন্স। এনি আদার এক্সপেরিয়েন্স ইউ ওয়ান্টেড টু শেয়ার?
আমি এখন যেটা বলবো, আমি ছোটবেলা থেকে এই একই ঘটনা অনেকবার শুনেছি আমার দাদুর কাছে, দিদা বলে সম্বোধন করি আর কি, দিদা থেকে অনেকবার একই ঘটনা অনেকবার শুনেছি, কারণ শুনতে মজাও লাগতো। এটা আমার দিদার ভাইয়ের কাহিনী। উনি খুবই ভালো সাইক্লিং করতেন।
আচ্ছা।
এবং এটা মায়ানমারে হয়েছিল, আমার দিদা মায়ানমারে ছিল,
তখনকার বার্মায়।
জি, তখনকার বার্মা যেটা বলতো ওখানে ছিল। তো উনার ভাই খুবই ভালো সাইক্লিং করতেন, যেটা বললাম। তো র্যালি হয়, সাইকেল নিয়ে র্যালি করা হয়। তো র্যালি করতে সবাই বের হতো, সন্ধ্যা বা বিকাল টাইমে বের হতো। তো এই সময় যখন বের হয়েছে ওখানে, যেরকম আমরা বাইকে উঠে যে তিনজন চারজন
স্টান্ট
করে, ওইভাবে সাইকেল দিয়ে স্টান্ট করা হতো।
সাইকেলে ছয় সাতজন,
ছয় সাতজন কিভাবে জানি ম্যাচ করে করে পিলারের মতো করে ধরে টরে উঠে যেত। তো এরকম করে র্যালি করত।
আচ্ছা।
বিকাল টাইম যখন, মানে বিকাল থেকে সন্ধ্যা গড়াবে এরকম টাইমে শুরু করত। তো তারা শুরু করলো। আমার দাদির যে ভাই, উনি ওই শহরে খুবই নাম করা ছিলেন উনার সাইক্লিং এর জন্য। উনি হি ওয়াজ দ্য বেস্ট বললেই চলে। উনি উনার সাইকেলে একাই ছিল, লিড দিচ্ছিল এরকম একটা ব্যাপার সামনে। তো যাচ্ছে, যখন সন্ধ্যাটা চলে আসলো, সূর্য ডুবে গেল, উনি সোজা যাচ্ছিলেন। সোজা যাচ্ছে যাচ্ছে, তো হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। উনার সাথে যে ফ্রেন্ডসরা তার সাথেই র্যালিতে ছিল, কেউ নেই। তো এটাই উনার কাছে একটু ফিশি লাগলো, কেউ নেই কেন। তো তার পর মুহূর্তে উনি দেখতে পারলো যে উনার থেকে কিছু দূরে একটা সাইকেল খুবই জলজল করছে।
জলজল
করছে বলতে, রাতের বেলা সাইকেলের কি বা দেখা যাবে, কিন্তু ওটার সবকিছুই ভিজিবল।
এবং যত আগের ঘটনা বলা হচ্ছে তখন সাইকেলে এত লাইট টাইটের ব্যাপার ছিল
না। লাইটিং করে সাইকেল আসবে ওরকম কোন ব্যাপার না, নর্মাল সাইকেল, জাস্ট সাইকেলের সবকিছুই দেখা যাচ্ছে, ভিজিবল সবকিছু, খুবই সুন্দর এবং জলজল করছে। নতুন সাইকেল কিনলে যেটা হয় যে একদম জলজল করতে থাকে, এরকম একটা ব্যাপার। তো উনার পাশে আসলো, উনার পাশেই চালাচ্ছে, কিছুক্ষণ তার পাশে 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 চালালো। তো এর মধ্যে উনি মায়ানমারের ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করলো যে আপনি কে। তো কোনো উত্তর আসেনি তার কাছে, সে কোনো উত্তর দিচ্ছে না, তার পাশেই চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে যেটা হয়, রেস করতে চাইলে কারে যেরকম আমরা ডিপার দেই, বা বাইকে থাকলে আমরা থ্রটলটা তার সামনে শো অফ করি, ওখান থেকে ওইরকম কোন একটা মানে ভাব যে দেখি কে, চ্যালেঞ্জ
একটা, মানে কথা না বলেও মৌখিক ভাবে একটা ভাব আদান প্রদান হলো যে দেখি পারো কিনা,
আমার সাথে পারো কিনা, এই চ্যালেঞ্জটা দিল। যেহেতু আমার দিদার ভাই হি ওয়াজ দ্য বেস্ট,
নাম করা একজন সাইক্লিস্ট, এই কারণে ওনার তো ইগোতে
লেগে গেল যে আচ্ছা ঠিক আছে দেখি তুমি আমাকে ক্রস করতে পারো কিনা দেখি। তো শুরু করলেন তারা, রেস চলছে, কোনোভাবেই যতই জোরে চালাক না কেন আমার দিদার ভাই সেই সাইকেলকে ক্রস করতেই পারছে না, এবং সবসময় একদম পিছনেই, টেইল যেটা বলে যে একদম পিছনেই লেগেছে,
অ্যাজ ইফ মানে সামনের সাইকেলটা তার স্পিড হিসাব করে ঠিক একটু বেশি স্পিড নিয়ে চালাচ্ছে একদম মানে র্যান্ডম।
উনি অনেক ট্রাই করছে, ক্রস করতেই পারছে না, করতেই পারছে না, এরকম ভাবে যাচ্ছে যাচ্ছে। তো একটা টাইমে টার্ন আসে, রাস্তায় টার্ন আসে।
আচ্ছা।
এবং টার্নটা এরকম যে টার্ন দিয়ে সামনে গেলেই কবরস্থান।
আচ্ছা।
ওখানকার মুসলিম কবরস্থান। তো ওখানেই টার্ন করার সাথে সাথেই
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের আরো একটি বিরতির সময়, ডর শুনছেন আপনি আরজি কিবরিয়ার ডর সুমন ও রেহানের সাথে সাউন্ড এলো গান। আজকের অতিথি তিনজন, অমি, হাবিবা এবং সানি। ডরে আপনাকে চাই আমরা, যদি মনে করেন আপনার জীবনে যে ঘটনা ঘটেছে তা ডরে বলার মতো, প্লিজ ফোন করুন আমাদেরকে। আপনার ফোনের অপেক্ষায় ডরের পুরো টিম জানিয়ে দিচ্ছে কি করতে হবে। ফোন করার পর যে ঘটনাটি ঘটেছিল খুব অল্প করে বলুন, মিনিট দুয়েকের মধ্যে, তারপর আপনার সেল নাম্বারটি দিয়ে দিন, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। যে নাম্বারে ফোন করবেন 09613892892। ফোন করার পর ফোনের নির্দেশনাগুলো ভালো করে ফলো করুন। চার মিনিটের ছোট্ট একটা বিরতি। ডর
FM 89.2।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ABC FM 89.2. We play the coolest music.
Dormane Boy, haunted by
জ্যাকি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বাই দ্য ওয়ে, আপনারা কি আমাদের ফেসবুকটাতে এই মুহূর্তে একবারের জন্য চোখ বুলিয়েছেন? চলে আসুন, ডরের ভিন্ন স্বাদ পেতে হলে ফেসবুকের ছবিটা একবারের জন্য হলেও দেখা দরকার। www.facebook.com/abcradioFM89.2। Back to the story again. Door.
এরকম ভাবে যাচ্ছে যাচ্ছে তো একটা টাইমে টার্ন আসে, রাস্তায় টার্ন আসে।
আচ্ছা।
এবং টার্নটা এরকম যে টার্ন দিয়ে সামনে গেলেই কবরস্থান।
আচ্ছা।
ওখানকার মুসলিম কবরস্থান। তো ওখানেই টার্ন করার সাথে সাথেই টার্ন করেই যেটা হলো যে যে সাইকেলটা ছিল রেস করছিল অল অফ আ সাডেন গায়েব হয়ে গেল, উধাও
নাই,
উধাও জাস্ট নাই।
হাউ ইজ দ্যাট পসিবল? তুমি যেভাবে বলছিলে সাইকেল দুটো তো খুব কাছাকাছি ছিল,
কাছাকাছি ছিল।
তো টার্ন নেওয়ার সাথে সাথে উনি মানে উনি টার্ন নিয়ে দেখলেন সামনে কিছু নেই?
না, নেই একদম। উনি নিজের চোখে দেখলেন যে উনার সামনে থেকে সাইকেলটা নেই, জাস্ট গায়েব হয়ে গেলে যেটা হয় যে সামনে থেকে কিছু।
আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্যাট। আর ওই পর্যন্ত মানে নিয়ে যাওয়ার যুক্তিটাও আমরা কিন্তু জানি না, মাঝে মাঝে এই জিনিসগুলো কেন হয় আসলেই আমি বুঝি না।
আর এরপরে যেটা হলো যে উনি ওই সাইকেল চালিয়েই, যেরকম এর আগের ঘটনায় চাচার যে ঘটনা বললাম যে কবরস্থানে ঢুকে যান, উনিও সাইকেল চালিয়ে কবরস্থানেই ঢুকে সাইকেল থেকে পড়ে যান।
আচ্ছা।
পড়ে গিয়ে আমার দিদা যেটা বলেছে যে উনি ফেইন্ট হননি বা কোনোভাবে আনকনসিয়াসনেস ছিল না, বাট উনি যেটা বলতেছে যে উনি ওখানে অনেকক্ষণ বসেছিল, কবরস্থানের ওখানে অনেকক্ষণ বসেছিল, যতক্ষণ না তার ফ্রেন্ডরা তাকে খুঁজতে খুঁজতে ওই কবরস্থানে এসে পৌঁছায়।
মানে হি ওয়াজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ শকড এন্ড পেট্রিফাইড, মানে পাথরের মতন হয়ে গেছিল, একটু শক খেয়ে যে ফাট করে এটা কি হলো।
একটা মানুষ যার সাথে রেস করছে সে তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যাওয়া, ইটস নট আ সিম্পল থিং আফটার অল।
অফ কোর্স নট। অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স অন্য কারো হলেও তোমার মুখ থেকে শুনলাম সানি। আমার মনে হয় আরো একটা এক্সপিরিয়েন্স তোমার বলা বাকি ছিল, খুব সম্ভবত এটা কি তোমার বাবার সাথে ঘটা?
না, এটা হলো গিয়ে এই আমার দিদাই আমাকে আরেকটা ঘটনা।
আচ্ছা 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 আচ্ছা।
এটা উনার মামার সাথে হয়েছিল।
ওকে।
এটা উনি বলেছিল যে যেটা হতো আগে নদী, নদীর উপরে যে ব্রিজ, আগে যেটা হতো যে ব্রিজ থেকে লাফিয়ে লাফিয়ে নিচে গোসল করার জন্য এই ইয়াং জেনারেশন যারা ব্রিজ থেকে লাফিয়ে নদীতে পরে গোসল করবে এরকম একটা জন গেল। তো আমার দিদা যেটা বললো যে দিদার মামার যে ফ্রেন্ড আসলো যে চল আমরা আজকে ওখানে যাব, ওখানে গিয়ে গোসল করব। দিদার মামাও রাজি হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে চল। তো উনাদের যে বাইক থাকে, আগেরকার যে সব ছোট ছোট বাইক গুলা ছিল, 50-50 সিসি যেগুলা হয় ওরকম টাইপের ছোট ছোট বাইক, ওরকম নিয়ে দুইজনে রওনা দিল।
ওকে।
তো এরপরে যখন ওই জায়গাটায় এসে পৌঁছায় যে ব্রিজটা, ওখানে পৌঁছালো, পৌঁছানোর পরে মামার ফ্রেন্ড, দিদার মামার ফ্রেন্ড কে বললো যে তুই যা আমি বাইকটা পার্ক করে আসি। তো বাইকটা পার্ক করার জন্য উনি একটা গাছের নিচে গিয়ে গাছের সাথে হেলান দিয়ে পার্ক করাবে, এরকম একটা ব্যাপার। তো অনেকক্ষণ যাবত অনেকক্ষণ অনেকবার ট্রাই করলো বাইকটা পার্ক করানোর, কিন্তু বাইক কোনোভাবেই স্টেবলই হচ্ছে না, পড়েই
গাছটা কি কোনো কারণে পিচ্ছিল ছিল?
কিছুই না, নর্মাল একটা গাছ। এখানে অনেকবার পার্ক করার ট্রাই করেও উনি পার্ক করাতে পারছেই না।
আচ্ছা।
তো রেগে গিয়ে উনার মেজাজ গরম হয়ে গিয়ে অনেক গালাগালি করলো অযথাই, যে হয় না যে রেগে গিয়ে মুখ থেকে গালাগাল বের হয়, গাল কি ব্যাপার না ব্যাপার এইরকম গালাগাল করলো। গালাগাল করে যখন বাইকটা পার্ক করলো, বাইকটা একই জায়গায় একই ভাবে পার্ক হয়ে গেল
এবং এবার আর হেলে পড়লো না,
এবার আর কোন হেলে দুলে পড়লো না, কিছুই না।
মানে বুঝলাম না, গালি কাজ করলো তাহলে
হয়তো। কিন্তু এই গালি যে কি নিয়ে আসছে সে তো আসলে জানতো না। পার্ক করে উনি গোসল করার আগে চিন্তা করলো একটু টয়লেট করে নিবে। তো উনি পাশেই গাছের পাশেই যে ঢালু জায়গা থাকে ওটা তো রাস্তার পাশে, তো ঢালু জায়গায় গিয়ে বসে যখন টয়লেট করছে, ঠিক ওই মুহূর্তে উনি ছিটকে পড়ে যান, ছিটকে একদম নিচে পড়ে যান
ওই মানে টয়লেট করতে থাকা অবস্থায়,
টয়লেট করতে
ওই বাইকের পাশেই,
ওই বাইকের পাশেই। তো অনেক, এবং উনি আনকনসিয়াস হয়ে যান
ইনস্ট্যান্টলি
ফেইন্ট। তো অনেকক্ষণ যাবত ওখানে তো মামার ফ্রেন্ড ওয়েট করছে যে আসবে, তো আসছে না আসছে না, এটা দেখে আবার এদিকে ফিরে আসছে যে কি ব্যাপার, বাইক পার্ক করতে কি এতক্ষণ লাগবে নাকি। গিয়ে দেখলো যে উনি রাস্তার নিচে যে জমিন ওখানে
পড়ে আছে
ফেইন্ট হয়ে। তো উনি দৌড়ায় গিয়ে একদম তাড়াতাড়ি করে উঠায় নিয়ে আসলো, উঠায় উঠায় নিয়ে বাসায় নিয়ে চলে আসলো। বাসায় যখন
বাইকটা
উনি ওখান থেকে স্টার্ট করে উনাকে কনসিয়াসনেস ফিরে পেয়েছে, তারপর উনাকে বাইকে নিয়েই চলে আসলো। উনার কাছে খারাপ লাগছিল এটা বললো, তো বাইকে নিয়েই চলে আসলো।
আচ্ছা,
বাইকে নিয়ে আসার পর উনি যখন বাসায় আসলো, বাসায় গিয়ে বললো যে আমি কিছুক্ষণ শুব। তো যখন উনি ঘুমালেন উনার জ্বর আসলো, অনেক জ্বর, হাই ফিভার, একদম 102-103 টাইপের অনেক জ্বর চলে আসলো।
আচ্ছা,
তো এই জ্বর আর কমছে না, একদিন পুরো চলে গেল। অনেক রকম কবিরাজ বলেন বা যেটাই বলেন ওইগুলা নিয়ে আসলো,
কোনোভাবে ডাক্তার টাক্তার নিয়ে এসেও চেক করা হলো, বাট কোনোভাবে
তার জ্বর সারছে না। তো ওই হিসেবে তখন ওখানকার এক হুজুরকে ডাকা হলো।
আচ্ছা,
তো এসে দেখে যাক যে কি অবস্থা না অবস্থা। হুজুর যখন আসলো, হুজুর এসে উনার জ্বর চেক করে দেখলো যে মানে কি অবস্থা জ্বরের। উনি গায়ে হাত দিয়ে জ্বরটর দেখে তারপর উনার মতো কিছু পড়লেন, সুরা কালাম বলেন যাই বলেন, উনার মতো কিছু পড়ে টরে অনেকক্ষণ দেখে তারপর বললো, হঠাৎ করে বললো যে এই তোমরা এইদিকে আসো, ওকে উল্টা করো। উনি তো সোজা হয়ে শুয়েছিলেন, ওকে উল্টা করো। তো উল্টা করতে বললো, শুনে সবাই ধরে টরে ওকে কোনো মতে উল্টা করলো। উল্টা করে বললো যে ওর শার্ট, গেঞ্জি বা শার্ট যেটা পরা ছিল ওটা খুলো, ছিঁড়ো, যেটাই করো খুলো, আমরা আমি দেখবো। তো তখন ওই শার্ট গেঞ্জিটাকে মানে গেঞ্জি বা শার্ট যেটা ছিল একদম উপরে উঠানো হয়। এরপরে যেটা হুজুর এবং ওখানে যারা ছিলেন সবাই দেখতে পেলেন, ইট ওয়াজ ভেরি শকিং।
হোয়াট ওয়াজ ইট?
বিশাল বড় একটা, পুরো পিঠের সমান বললেই চলে, একটা পিঠের সমান একটা বড় একটা পায়ের ছাপ।
পায়ের ছাপ,
যেটা থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে সে যে ছিটকে পড়ে গেছে এটা একটা লাথি ছিল।
এক্স্যাক্টলি, এবং এটা ওইখানে সবাই দেখলো,
সবাই দেখলো বিশাল বড় একটা পায়ের ছাপ, এবং ক্ষত জায়গা যেরকম হয় না যে লাল হয়ে যায়,
রক্ত জমাট
হয়ে, ওরকম একটা পায়ের ছাপ।
এটা আচ্ছা, এটা ওই হুজুর উনি কিভাবে বুঝতে পারলেন যে এরকম দাগ পাওয়া যেতে পারে?
হয়তোবা যেই, এটা আমি বলবো যে কিছু যেরকম ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যেটা বলে, কিছু আলট্রা রেডিয়েশন থাকে যেগুলো রিয়েলাইজ করা যায়, ওইভাবেই হয়তোবা উনি সুরা কালাম পড়ে যখন উনি হয়তোবা ফিল করতে পেরেছে যে সামথিং সুপার ন্যাচারাল যেসব জিনিসের রেডিয়েশন, ওই রেডিয়েশন।
এক্স্যাক্টলি, আমার মনে হয় যদি আমরা মানে নেগেটিভ ভাবে ওটাকে ব্ল্যাক ম্যাজিক বলি তাহলে পজিটিভ ভাবে কিন্তু হোয়াইট ম্যাজিক থাকতে পারে, তাই না? মেবি দ্যাট ইজ দ্য কেস। আচ্ছা, তারপরে কি হলো?
এরপরের যেটা বলবো যে আসলে খুবই ট্র্যাজিক এবং খুবই স্যাড ব্যাপারটা, উনি আর 3-4 দিন বেঁচে ছিলেন ওই জ্বর অবস্থায়, তারপর মারা গেলেন।
আচ্ছা, এখানে একটা রহস্য আমার মনে হয় ওনার মৃত্যুর পরেও উদ্ঘাটন করা সম্ভব ছিল, সেটা আমি জানি না কি উদ্ঘাটন করেছে কিনা। ওয়াই দ্যাট ট্রি, ওই গাছটার ওখানে আসলে কি ছিল? ওখানে কি কোনো কবরস্থান ছিল, কারো কবর বা কোনো কিছু?
আসলে ওটা নিয়ে কেউ ওই সময় হয়তোবা বাড়াবাড়ি করেওনি, এত এত ভয়ঙ্কর একটা জিনিস দেখার পর হয়তোবা কারো সাহসই হয়নি যে ওটা নিয়ে আমরা দেখি কি হয়, ওখানে কি প্রবলেম, এটা নিয়ে কেউ হয়তোবা সার্চ করেনি।
এক্স্যাক্টলি, আসলে মানে অনেক কথা আমরা যখন বলি তখন জিনিসগুলোকে অনেকটা রূপকথার মতন আমাদের মনে হয়। কি জন্য মনে হয়? কারণ হচ্ছে আমরা যেই ব্যাকগ্রাউন্ড থেকে শুনি সেই ব্যাকগ্রাউন্ডটার প্রতি আমাদের বিশ্বাস নেই। আমরাই কিন্তু জানি যে হাজার হাজার বছর আগের মানুষের যে ফসিলগুলো পাওয়া যেত সেগুলোতে কিন্তু, বা ইভেন আমরা জানি অ্যাজ ফার এজ আই নো শ্রীলঙ্কায় আদম আলাহ সাল্লামের পায়ের ছাপ আছে, সেটাও কিন্তু অনেক বড়,
অনেক বড়,
অনেক বেশি বড় সাধারণ মানুষের। সো এখন হয়তো হঠাৎ করে এই কথাটা যদি আমি যখন বলবো তখন সবাই বিশ্বাস করবে, বাট তোমার এই ঘটনা ক্ষেত্রে ওই পায়ের ছাপটা এত বড় কিভাবে হলো সেটা মানুষ আবার চাবে লজিক।
সেটাই,
এটা হচ্ছে প্রেক্ষাপট, এটাকে আমরা বলি প্রেক্ষাপট। একমাত্র ডর মনে হয় একটা অনুষ্ঠান যেখানে এভাবে প্রেক্ষাপট আলাদা করে মানুষকে বোঝানো হয় যে আপনি আপনার মাইন্ডসেটের কারণে ভয় পান অথবা ভয় পান না,
এটাই হতে পারে। কিন্তু আজ পর্যন্ত যেমন ভিজিবল কিছু আমরা অ্যাকচুয়ালি ওইভাবে না দেখলেও এটা ভিজিবল ছিল, এটাই বলবো,
ভিজিবল ছিল না? এরকম অনেক ভিজিবল ব্যাপার আমরা দেখেছি সানি, আমি জানি না তুমি কতটুকু ঘাটিয়েছো এই ব্যাপারে, তুমি তো জানো আমাকে, তো তুমি অনেক আগে থেকেই চেনো, আমি অনেক বেশি ঘাটাইছি এই ব্যাপারগুলো নিয়ে, এবং আমি কিন্তু ভিজুয়াল প্রমাণ সহ মোবাইলে ভিডিও সহ দেখেছি। আমি বেশ কয়েকবার বলেছি ডরে, যেটা আমরা অনেক কারণে দিতে পারিনি, কারণ ভায়োলেন্সের একটা লেভেলের পরে কিন্তু সবাই নিতে পারে না, সেটা হয়ে যায় 18+ কোন একটা ব্যাপার বা 21+, বা ডর 13 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে 40 বছর বয়সের মহিলা পর্যন্ত শোনে। সো আমরা যে কোনো কিছু এখানে শো করতে পারি না। ফর এক্সাম্পল, যে ভিডিও পিসগুলো আমরা পেয়েছিলাম সেই নাইট গার্ডের কাছ থেকে, সেগুলো দেখলে যে কোনো সাধারণ হার্টের মানুষের, আমি বলছি না সাহসী কেউ বা ভীতু কেউ, সাধারণ হার্টের মানুষের হার্টবিট মিস হওয়ার সম্ভাবনা থাকে। I'm so sorry to the listeners যে তাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ যে আমাকে দেখিয়েছে সেও অনুমতি দেয়নি, এবং সবচেয়ে বড় কথা যেটা, সে ওই এলাকার একজন পার্মানেন্ট এমপ্লয়ি এবং তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে যদি এই জিনিসগুলো এক্সপোজ হয়। সো এই কারণে আমরা আরো বেশি, সো থ্যাংক ইউ ভেরি মাচ সানি, আমাদের সাথে তোমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য।
ডর শুনছেন আপনি ৮১তম পর্ব। প্রিয় শ্রোতা, ডরটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকার কোন একটি হন্টেড প্লেসে। ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আমি, হাবিবা এবং সানি। পাঁচ মিনিটের জন্য ছোট্ট আরেকটা বিরতির সময় হয়ে গেল। আপনি শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকের অতিথি তিনজন, অমি, হাবিবা এবং সানিকে ধন্যবাদ জানাই ডরের ৮১তম পর্ব থেকে। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত গভীর হয়েছে, কথা না বাড়িয়ে আমি আর জি কিবরিয়া সরাসরি আবারও ফিরছি ডরের মূল গল্পে। ডর
সো এক এক করে তো ঘটনা সবই শেষ হয়ে গেল।
সেটাই, আজকের ঘটনাগুলো মানে স্পেশালি একদম শুরুতেই অমি যে ঘটনাটা আমাদেরকে বললো, দ্য সিকুয়েল অফ থিংস উইচ হ্যাপেন্ড উইথ হিম। এখানে অনেক বড় একটা ব্যাপার কি জানিস, অনেকেই ভয় মানে ধরেই নেয় যে ভায়োলেন্স, রক্ত, কাটাকাটি, ছেঁড়া এগুলো থাকতে হবে, বাট নো, ভয় অ্যাকচুয়ালি সেগুলোই যেখানে সুপার ন্যাচারাল অবজেক্টটার মিস্ট্রিটাই খুঁজে বের করা যায় না যে হোয়াট ইজ ইট।
যেমন আমরা ওই যে হাবিবা যখন বলছিল যে তার ঘুমের মধ্যে সে একবার তার মাকেই দেখেছে, যে অদ্ভুত ভাবে তার মা পেছনে ছিল অথচ সামনে এসে তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে, রাইট হাবিবা?
জি।
সো এরকম অনেক সময় হঠাৎ হঠাৎ করে কোনো কিছু, ভয়ের কিছু নাই কিন্তু অনেক ভয় দিয়ে চলে যায়
অনেক
ছোট্ট ছোট্ট কিছু ঘটনা।
যেমন আমি প্রত্যেক ইদানিং প্রত্যেকটা ডরে আমি যেটা করছিলাম যে মিস্ট্রিয়াস ডেথ কিছু ঘটনা আমি খুঁজে খুঁজে বের করে নিয়েছিলাম। আনফরচুনেটলি আমার এখন নামটা মনে নেই যে আমাকে এই ঘটনাটা পাঠিয়েছে, তারই জীবনের একটা ঘটনা, বাচ্চা ছেলে, 17-18 বছর বয়স, তার ছোটবেলার ঘটনা, এবং ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। দোষ বাচ্চাটা যেটা করে সেটা হচ্ছে ই ওয়াজ আ লিটল বিট মানে একটু সায়েন্টিস্ট টাইপ কিছু বাচ্চা থাকে, এটা করবো সেটা করবো, রেডিও এই ধরনের, যাদের কারণে মানে অনেক রকম ডিস্টারবেন্স আসে বাসায়। যাই হোক, তো ওর ব্যাপারটা ছিল ও বায়োলজি নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড ছিল এবং এক জায়গায় পড়াশোনা করে জানলো যে পৃথিবীর একমাত্র খাদ্য হচ্ছে মধু, যে জিনিসটা পচে না কখনো, এবং মধুর ভেতরে যদি কিছু ঢুকিয়ে রাখা হয় মধুর সাথে মিক্স হয়ে সেই জিনিসটা
ভালো থাকে।
তো এটা যখন সে জানলো তখন তার মাথায় কিছু এক্সপেরিমেন্ট খেলা করে গেল। বলেছিলাম আগে একটু বিজ্ঞানী ধরনের ছাত্র ছিল সে এবং ওই টাইপেরই কিউরিয়াস ছিল। তো সে যেটা দেখলো তাদের বাসায় মধু আছে এবং মধুর ভিতরে কতগুলো পিঁপড়া ডুবে আছে এবং ওই স্টেটেই আছে, তারা পচেনি। ঠিক আছে, এটা দেখে তার খুব ভালো লাগলো, সে একটা হোমিওপ্যাথির শিশিতে কতগুলো মধু নিল এবং তারপরে কি করলো, বারান্দায় গিয়ে দেখলো একটা মৌমাছি এবং মৌমাছিটাকে মেরে সে সেই মধুর রাখলো, তার ওই শিশিটাতে রেখে দিল। ওকে ফাইন, দেখা যাক এটা পচে কিনা। সেদিন রাত্রেই সে স্বপ্ন দেখলো ঠিক 12:51 মিনিটে যে সে একটা মাঠে দাঁড়িয়ে আছে এবং মাঠে দাঁড়িয়ে থাকতে হঠাৎ তার কি জন্য যেন ভয় লাগলো, সে পেছনে তাকালো, পেছনে এক ঝাঁক মৌমাছি এবং সেগুলো তেড়ে আসছে তার দিকে এবং সে দৌড় দিচ্ছিল, এই অবস্থায় তার ভেঙে গেল ঘুম। ওকে ফাইন, সে ভাবলো হয়তো একটা মৌমাছি ধরেছি, গিল্টি ফিলিংস আমার, সেখান থেকে আমি এই ধরনের স্বপ্ন দেখেছি বা ভয় পাচ্ছি, ফরগেট ইট। পরের দিন সে স্কুলে গেল, স্কুলে যে সে পড়াশোনা পারলো না, পড়াশোনা না পারার কারণে তাকে আবার শাস্তি দেওয়া হলো, শাস্তি হচ্ছে মাঠের মাঝখানে গিয়ে রোদে দাঁড়িয়ে থাকো। এবং যখনই সে এই কাজটা করলো তার 10 মিনিটের মাথায় কোনো একখান থেকে মৌমাছির একটা চাক তার পেছনে লেগে গেল। এবং সেই দিন সে স্কুলে আসার চারটা পথ আছে, চারটা পথের মধ্যে তৃতীয় পথ থেকে এসেছে, কারণ প্রথম পথে সে যাচ্ছে সেখানে মৌমাছির চাক ভেঙে কিছু ছেলে পেলে মধু নিচ্ছে, ওই রাস্তা দিয়ে যেতে সে ভয় পেল। তার পরের অংশটাতে যখন গেল তখন এক বুড়া লোক তাকে ঠেকে বলল, ওদিকে যাইস না, ওদিকে মৌমাছি আছে চাক ভাঙছে। এবং তৃতীয় পথ দিয়ে এসে তারপরে তার সাথে এই ঘটনাটা ঘটে। সে ভালো রকমই ভয় পায়, বাবা মাকে বলে, এবং একটা পর্যায়ে তারা ওই বাসাটা ছিল ওর খালার বাসা, সে খালার বাসায় থাকতো, তো ওই বাসাটা ছেড়ে অন্য বাসায় চলে যায়, তেমন আর কোনো প্রবলেম হয় না। চার বছর পরে সে আবার যখন আসে ব্যাক করে, সেই রুমটাতেই থাকে যে রুমটাতে সে ওই মধুর যে কৌটাটা ছিল না মৌমাছি সহ, ওটাকে কিন্তু ভয়ে ওই স্বপ্ন দেখার পরে মাটিতে পুঁতে ফেলেছিল, সেখানে আসে। এবং চার বছর পরে ও যখন আবার আসে, আবার সে সেম স্বপ্নটা দেখে। গতবার কিন্তু তার সাথে আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটার একটা হচ্ছে সে পরের দিন সকালে, তিন দিনের দিন সকালে বাথরুমে গেছে ব্রাশ করার জন্য, ঠিক তার ব্রাশের উপর একটা মৌমাছি বসা, এবং সেটাকে সে তার আম্মাকে ডেকে চিৎকার চেঁচামেচি করে মারে। এর পরের দিনের পরের দিন সে ঘরে ঢুকলো স্কুল থেকে এসে, তার মা রান্না করছে, তার ঘরের মধ্যে তিনটা মৌমাছি, তাকে মোটামুটি মারামারি করতে হলো মৌমাছি তিনটাকে মারতে, এবং একটা পর্যায়ে একটা মৌমাছি তাকে কামড় দিয়ে বসলো, এবং সেটা চিকিৎসা তার মা নিজের হাতে করে। যাই হোক, এরপরে চার বছর পরের ঘটনায় আবার আসি। চার বছর পরে আবারও সেই রুমে সে ঘুমালো এবং সেই একই স্বপ্ন দেখলো, এবং শেষ পর্যন্ত সে ওই মৌমাছিটাকে মাটি খুঁড়ে বের করে সেটাকে একেবারে রিলিজ করার পরে, তারপর এখন সে আর ওই খেলার বাসায় যায়নি, সো আমরা জানিও না যে আসলে কি হতে পারে।
মানে আসলে ঘটনা যেটা বললি, মানে আমার কাছে, মানে এই যে দেখ, ভয়ের কোনো কিছু নেই চিন্তা করলে, কিন্তু আমার কাছে কিন্তু সত্যি চিন্তা করে ঘটনাটা একটু বেশ অদ্ভুত রকম লেগেছে। এবং মৌমাছি নিয়ে আমার যদিও কিছু ঘটনা আছে, সেটা হচ্ছে একদম ছোটবেলায় নিতান্তই ফানি কিছু ঘটনা, কারণ আমি
এরকম এই যে
প্রচুর মৌমাছির কামড় খেয়েছি। আমি দুষ্টামি করতে গিয়ে আমার ছোট বন্ধু বান্ধব, এই যে আমি ছোটবেলায় এই গ্রামে একবার হচ্ছে অনেক বড় সড়ো মৌমাছির একটা চাক দেখে বেশ জোরে ঢিল মেরে কানে ধরে বসেছিলাম, শুনেছিলাম এভাবে থাকলে নাকি কামড়ায় না,
কিন্তু
জানি এমন কামড় দিয়েছে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে।
ন্যাচারালি একটা মৌমাছি কামড় দিয়ে অনেক বাজে ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম যে এরকম অদ্ভুত ঘটনা, যেমন একটা ছোট্ট ঘটনা বলি, এটা আসলে ঘটনা না, এটা জাস্ট একটা কথা। দেয়ার ইজ এ হাউস, একটা ঘর একবার পাওয়া গিয়েছিল যেখানে ওই বাসায় দুজন মানুষ থাকতো, একজনের বয়স 74 আরেকজনের বয়স 69, হাজবেন্ড বয় 42 ইয়ার্স ধরে সংসার করছে। হঠাৎ করে তাদের বাসার প্রত্যেকটা দেয়াল থেকে ব্লাড বের হচ্ছে, দ্য হাউস অব ব্লাড নামে পরিচিত হয়ে গেল ওই জায়গাটা। পুলিশ আসলো, ফরেন্সিক আসলো, চেক করলো, ওই দুজনের ব্লাড গ্রুপ সেম, দুজনেরই ও পজিটিভ, আর ঘরের দেয়াল থেকে যা বের হচ্ছে সেটা হচ্ছে এ প্লাস মানুষের রক্ত।
মাই গড, আসলে এত ইন্টারেস্টিং এবং সেই সাথে উইয়ার্ড একটা ঘটনা।
কেউ জানে না এখন পর্যন্ত, আজ পর্যন্ত মিস্ট্রি সলভ হয়নি যে ব্লাড কোথা থেকে আসতে পারে। ঘরের দেয়াল থেকে, বাথরুমের ফ্লোর থেকে উঠেছে, ঘরের সিলিং থেকে পড়েছে, বেডরুমে, ড্রয়িং রুমে, এভরিওয়ার।
এটা কি গ্রাউন্ড ফ্লোরে ছিল?
ইয়েস, গ্রাউন্ড ফ্লোরে ছিল না, একটা একটা বাসা, মানে ওদের সিঙ্গেল বাসা থাকে না, জাস্ট ওয়ান ফ্লোর্ড।
মানে আমি কিন্তু আসলে অনেক ঘাটাঘাটি করি, অনেক কিছুই দেখেছি, অনেক কিছু, এই ঘটনাটা আমি পাইনি। খুবই অদ্ভুত একটা ঘটনা, সিরিয়াসলি আই মাস্ট সে, খুবই অদ্ভুত একটা ঘটনা।
আমি খুবই অবাক হয়েছি এবং কোনো এক্সপ্লেনেশন নেই এটার, যে কিভাবে কি হলো, কার ব্লাড কোথা থেকে, বাট সবাই সন্দেহ করে একটাই, ব্ল্যাক ম্যাজিক, সাম কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক,
কিছু একটা তো অবশ্যই হবে। ওকে, কিছু একটা তো অবশ্যই হবে, এই জন্য এই ঘটনা আপনাদেরকে বললাম, এবং কিছু একটা অবশ্যই আছে, সেজন্য আমরা এখানে সবাইকে নিয়ে আসলাম, এবং ওনাদের কাছেও কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমরা সবাই শুনলাম।
তো এবার আসি এই ফ্ল্যাটের ঘটনায়। খুব ছোট করেই বলবো, এই ফ্ল্যাটের মধ্যে যেখানে আমরা আছি সেখানে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে, আর সেটা এই বাড়ির কর্তৃকে নিয়েই। তিনি এখন এখানে থাকেন না, সে তার নিজের বাবার বাড়িতে অনেকদিন পরে নিজের সন্তানদেরকে এখানে রেখেই চলে গেছেন, কোন এক কারণে সেখানে থাকলে সে কিছুটা সুস্থ থাকে, কিন্তু তার অসুস্থ হওয়ার ঘটনাটাই হচ্ছে ঘটনা। এই বাড়িতেই এক মহিলা, এক বুড়ি মহিলা, হঠাৎ করেই রেগুলারলি আসতেন। ওনার কাজটা ছিল কাপড় নিয়ে যাওয়া এবং ধুয়ে ফেরত দিয়ে যাওয়া, ধোপা যাকে বলে আর কি, বাট তাদের ধোপা ছিল আরেকজন। হঠাৎ করে চেঞ্জ হলে না, এখন থেকে তার ওয়াইফ আসবে, সরি তার মা আসবে, মা এসে নিয়ে যাবে। ওকে ফাইন, তিনি আসতে শুরু করলেন রেগুলার বেসিসে, সে এখান থেকে কাপড় নিত, ধুত। হঠাৎ করে একদিন খুবই অদ্ভুত ভাবে এই বাড়ির সন্তানরাই খেয়াল করে, তাদের মায়ের বেডরুমে যেখানে তাদের বাবা মা একসাথে ঘুমাতো, সেই বেডরুমে একটা মহিলা শুয়ে আছে, এবং তারা খুব অবাক ন্যাচারালি এটাকে, এবং তারা ওই সময় তার মাকে তারা খুঁজে পাচ্ছিল না, ওর মা কোথায় গেছে, হয়তো তারা ভেবেছে পাশের বাসায় গেছে বা নিচের তলায় গেছে বা কোন একটা কিছু কিনতে গেছে, এরকম কিছু খুঁজে পাচ্ছে না, দেখতে পাচ্ছে তো কাকে বলবে। একসময় ছেলেটা নিজেই ভিতরে গেল, ভিতরে গিয়ে দেখলো একটা মহিলা ঘুমিয়ে আছে মনে হচ্ছে, এবং সেই মহিলাটা হচ্ছে সে ধোপানি, যে কিনা ওই কাপড় নিতে আসতো। তো ওরা খুবই অবাক হলো। একটা পর্যায়ে ওরা ওদের মাকে খুঁজে না পেয়ে পাশের বাড়ি থেকে এক আন্টিকে ডেকে নিয়ে আসলো যে আন্টি মহিলা তো আমরা কিভাবে নাড়া দিয়ে ঘুম থেকে উঠাবো বা কি, আপনি একটু দেখেন কি হয়েছে। ওই মহিলা এসেই প্রচন্ড ভয় পেয়ে গেল, চেহারা দেখেই সে বুঝতে পারলো সি ইজ ডেড, মৃত অবস্থায় ছিল। এবং কেন এই খাটের উপরে কিভাবে শুধু এতটুকুতে শখটা শেষ হয়ে যায়নি দোস্ত, ওই মহিলাকে মৃত দেখার সাথে সাথে তাকে ক্রস করে ওই মহিলা তো একটু কাছে গেছে, ওরা তো কাছে যায়নি, কাছে গিয়ে সেটা দেখলো যে ঠিক ওই খাটেরই পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে ওই বাড়ির কর্ত্রী। এই অবস্থাতে কিছুই করা ছিল না, তারা অনেক খোঁজার চেষ্টা করা হলো, পুলিশ আসার আগে ওখান থেকে লাশটাও কেউ সরায়নি, বাট কোনোভাবে পুলিশও ট্রেস করতে পারেনি যে এই লাশটা এখানে কোথা থেকে আসলো। ওয়েল, এই গেল এক নম্বর মিস্ট্রি, অ্যান্ড দেন দ্য মিস্ট্রি বিগিনস। এরপর থেকে ওই যে মহিলা পাশে অজ্ঞান হয়েছিল এই বাড়ির কর্ত্রী, তার ব্যবহার থেকে শুরু করে তার প্রার্থনা করার স্টাইল, তার ধর্ম অনুযায়ী সবকিছু
চেঞ্জ হয়ে যায়,
সবকিছু চেঞ্জ। এবং তার দৃষ্টি থেকে শুরু করে তার সন্তানদের সাথে সে কথা বলে না, এবং তার চোখ অদ্ভুত রকম ভাবে, তার সন্তানদের কথা মতে তার মায়ের চোখ এত বড় ছিল না, চোখ তাদের কাছে মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, চোখের মনির কালারে তারা যেন চেঞ্জ টের পাচ্ছে, এবং অদ্ভুত রকম একটা দৃষ্টি। সে কারোর সাথেই কথা বলে না এবং কালো কাপড় ছাড়া সে আর কোন রঙের কাপড় পরে না।
এবং সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে যারা ডর শুনছে তাদের মাথায় একটা জিনিসই ঘুরছে, হয়তো কোনো না কোনো ভাবে কিছু একটা ঘটেছে, কেউ কাউকে খুন করেছে, তাকে এখানে নিয়ে আসা হয়েছে খুন করে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন হয়েছে,
পোস্টমর্টেম হয়েছে,
কোন ধরনের কোনো কিছু তাকে টাচ করার পর্যন্ত চিহ্ন পাওয়া যায়নি, কোনোভাবেই কোনো কিছু পাওয়া যায়নি। এবং সে কিভাবে এই পর্যন্ত এসছে ওই মহিলাও বলতে পারে না,
কেউই বলতে পারে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহিলাটাকে যেখানে মৃত পাওয়া গেছে, এই কারণে এই বাসাটা ছেড়ে দেওয়ার প্ল্যান ছিল ওই মানে দুই সন্তানের, যারা আমাদেরকে ঘটনা বলেছিল, এবং তাদের বাবার, কিন্তু এই বাসা চেঞ্জ করতে দেয়নি ওই মহিলা, কর্ত্রী চেঞ্জ করতে দেয়নি,
অথচ তার জন্যই কিন্তু বাসাটা ভয়ঙ্কর হয়ে উঠেছে।
একটা মজার ব্যাপার হচ্ছে অনেক কিছু বদলায় মানুষের, কিন্তু একটা জিনিস কিন্তু বদলায় না, সেটা হচ্ছে তোর ভাষা, তুই যেভাবে কথা বলিস। সুমনের মতন করে কিন্তু হঠাৎ করে রেহান কথা বলতে শুরু করতে পারবে না, রেহানের মতন করে হঠাৎ সুমন কথা বলতে শুরু করতে পারবে না। কিন্তু যেটা খুব নোটেবল অ্যান্ড খুবই অদ্ভুত, সেটা হচ্ছে ওই বুড়ি মহিলাটার দেশের বাড়ি কিন্তু অন্য একটা অঞ্চলে ছিল,
তার মধ্যে একটা এক ধরনের আঞ্চলিক
ভাষা, আমি বলবো না কোন অঞ্চলের, ওই অঞ্চলের আঞ্চলিক ভাষা শোনা মাত্র আপনি বুঝবেন যে ওরা কোন অঞ্চলের। এবং মজার ব্যাপার হচ্ছে ওই যে মহিলা মারা গেলেন এবং ওনাকে যে জ্ঞান ফেরানো হলো এই বাড়ির কর্ত্রীকে, তিনি কিন্তু এখন পর্যন্ত ঠিক ওই অ্যাকসেন্টেই কথা বলেন এবং ওভাবেই কথা বলেন, যদিও তার অঞ্চল কোনোভাবেই ওখানে না,
এবং তার কাছ থেকে আগে কোনো দিনও এই ধরনের কথা শোনা যায়নি,
সরাসরি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ।
এবং সবচেয়ে বড় কথা, চাইলেই কিন্তু হঠাৎ করে ঠিক ওই রিজনের মানুষের মতো হয়তো কিছুটা বলা যায়, এত মানে অ্যাকুরেট ভাবে বলা যায়
সম্ভব না।
সো এইটাই হচ্ছে মানে দ্বিতীয় যে ঘটনা, যে ভাষায় আমরা
কোন রকম ট্রান্সফার,
অফকোর্স ট্রান্সফার, আমার কাছে তাই মনে হচ্ছে, আমি সেইটাই বলছিলাম যে এতক্ষণ যারা শুনছে তাদের হয়তো বা এটা চিন্তাধারা হতে পারে, যে আমি জানি না, আমার হয়তো এরকমই চিন্তাধারা হচ্ছে যে সামহাও ওই জিনিসটা, জিনিস কি বলবো, জিনিস বলাটা ঠিক হবে না, সামহাও ওই যে সোলটা আছে,
আইডেন্টিটিটা
আছে, কোনো না কোনো ভাবে এই ভাষাটার কোথাও না কোথাও এক্সিস্টেন্স ধরে রেখেছে।
এটার আরো একটা প্রুফ কিন্তু আছে, এই মহিলাটা যে আসা শুরু করছিল সেই ধোপাকেও কিন্তু আর পাওয়া যায়নি তার বাড়িতে, সেই ধোপাও নেই যার মা বলে সে পরিচয় দিয়ে এসেছিল, সেই ধোপাকেও পাওয়া যায়নি। এবং এই মহিলার বাসায় গিয়ে ওই ধোপাকে খুঁজে বের করে দেখা গেছে যে খালি বাসা, কেউ নাই, কেউ থাকে নাই। সো আমরা কোনো ইনভেস্টিগেশনও করতে পারিনি পুলিশ যে অ্যাকচুয়ালি মহিলাটাকে।
সো এই ছিল আজকে আমাদের ডরের সমস্ত ঘটনা, এবং এরই সাথে আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে। সামনের সপ্তাহে কোন একটা হন্টেড প্লেস থেকে সুমন আর রেহান আবার আপনাদের সাথে যোগাযোগ করবে।
কৃতজ্ঞতা যারা আমাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস এবং সেখানে ঘটে যাওয়া নানা রকমের ভৌত অভিজ্ঞতা রেডিওর মাধ্যমে লাখো শ্রোতার অনুভূতিতে ছড়িয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা যারা তো চেষ্টা করে আসতে পারেননি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃতজ্ঞতা আমার টিম মেম্বার সুমন এবং রেহান এবং সাউন্ডে যিনি রয়েছেন লোবান, এবং কৃতজ্ঞতা যারা আজ পর্যন্ত ডরের সাথে আছেন এবং সাথে থাকবেন। ডর প্রতি মুহূর্তেই বদলে যায়, কিন্তু ভয়ের অনুভূতি আগের মতোই। একই রকম অনুভূতি নিয়ে আরো একবার কথা হবে আরজে কেপ্রিয়ার সাথে। শুভরাত্রি।
ডর মানে for entertainment. ABC Radio, only for you.